আমাদের আজকের গল্পটা প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি বাড়িতে স্পিকারে মা বাবার সামনে গল্পটা চালিয়ে থাকেন তাহলে এক্ষুনি বন্ধ করে দিন।
মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন অয়ন রাহার কাহিনী রকু রকুবি। জাপানে ওকিকু নামে এক মেয়েকে কুয়োর ভিতর ছুঁড়ে ফেলে খুন করা হয়। কথিত আছে আজও রাত্রিবেলা ওকিকুর আত্মা সেই কুয়োর বাইরে উঠে আসে এবং এক থেকে নয় অবধি গুনে আচমকাই ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। আমাদের আজকের গল্প এরকমই একটি জাপানি মিথকে নিয়ে। তবে গল্পের ঠিক কোন কোন জায়গায় আপনি ভয় পেতে চলেছেন তা আগে থেকে বলবো না, তবে গণনা শুরু এখন থেকেই। এক, দুই, তিন। শুনতে থাকুন অয়ন রাহার কাহিনী রকু রকুবি।
সাপির মুন্ডু দেওয়া ঝাল ঝাল নোনতা নোনতা স্যুপ হবে?
কণ্ঠে বেশ একটা মাখো মাখো ভাব এনে কথাটা জিজ্ঞেস করলো মারিকা সামনে দাঁড়ানো অল্প বয়সী ওয়েটারটিকে। সে যে বেশ ঘাবড়ে গেছে বোঝাই যাচ্ছিল। মাথা নিচু করে বলল,
নো ম্যাম।
গিউটান হবে?
ফেল ফেল করে তাকিয়ে রইল ওয়েটার। সম্ভবত এই ডিশটার নাম প্রথম শুনল।
সে কি এত বড় রেস্টুরেন্ট খুলেছেন, গিউটান মানে জানেন না? ডাকুন ম্যানেজারকে, ডাকুন।
এবার উচ্চ স্বরে ঝাঁঝিয়ে উঠল মারিকা। দৌড়ে এলো ম্যানেজার। ততক্ষণে আশপাশের টেবিল থেকে উৎসাহী মুখ উঁকি ঝুঁকি মারতে শুরু করেছে। তরুণ ওয়েটারটি ম্যানেজারের কানে কানে কি যেন বলল। ম্যানেজার একবার ঢোঁক গিলল। তাকে আমতা আমতা করতে দেখে মারিকা গলাটা আরো উচ্চগ্রামে তুলে বলে উঠল,
আপনিও শোনেননি তাই তো? এদিকে অ্যাডে লিখে রেখেছেন ডিলিশিয়াস জাপানিজ ডিশ পাওয়া যায়, গুগল সার্চ করুন।
ম্যানেজার তাড়াতাড়ি স্মার্টফোনটা হাতে নিল। নিশানো, নিশান মানে মারিকার পতিদেব। এই মুহূর্তে সেও যথেষ্ট চাপে নতুন বউকে নিয়ে। আর চোখে নিশান দেখল আশপাশের টেবিলের বেশ কয়েকজনও চুপি চুপি স্ক্রিনে চোখ বোলাচ্ছে। ম্যানেজার স্ক্রিন থেকে মুখ তুলে ফ্যাল ফ্যাল করে তাকালো মারিকার দিকে। তোতলাতে তোতলাতে বলল,
ম্যাম এ তো
রান্না করা মোষের জীব তাই তো?
পাশের টেবিলে একজন পৃথুলা ভদ্রমহিলা ওয়াক তুলল। কে যেন ফিসফিসিয়ে বলল,
ম্যাগো এ তো পুরো রাক্ষসী।
প্লিজ মাইকা, এটা কলকাতা, টোকিও নয়।
তাহলে এরা জাপানিজ রেস্টুরেন্টের নাম করে ব্যবসা ফেঁদেছে কেন? আবার লেখা রয়েছে জাপানিজ কুইজিন, পটা পাগলা সেজেছে সামুরাই। হ্যাঁ, আমি আজকে ইনস্টাতে পোস্ট দিচ্ছি।
এই পটা পাগলাটা কে জিজ্ঞাসা করতে গিয়েও নিশান প্রশ্নটা গিলে নিল। কিন্তু এদিকে মারিকার চেহারা, জাপানি অ্যাক্সেন্টে কথা বলার ভঙ্গিমা আর তুমুল হম্বিতম্বি দেখে ম্যানেজার ভেবেছেন এ নির্ঘাত কোনো মস্ত কেউকেটা। নিশান দেখল লোকটা মুখটা পেঁচোর মতো করে আছে। ম্যানেজারের দিকে ইশারা করে নিশান বলল,
আপনাদের ভালো কোনো কমপ্লিমেন্টারি ফ্রুট ড্রিঙ্কস আছে?
একটা স্কেপ রুট পেয়ে ম্যানেজার হাঁপ ছেড়ে বাঁচল।
হ্যাঁ স্যার, আছে অনেকগুলোই, আমি পাঠিয়ে দিচ্ছি। ম্যাম কোন ফ্রুট পছন্দ করেন?
মারিকা ভ্রুযুগল কপালের মাঝখানে জড়ো করে কয়েক মুহূর্ত সেই কুখ্যাত দৃষ্টি দিয়ে ম্যানেজারের দিকে তাকাল। কুখ্যাত এই কারণে, নিশান এক সপ্তাহেই বুঝে গেছে এটা দৃষ্টি নয়, এক লিথাল ওয়েপন, যে কোনো পুরুষকে ঘায়েল করার জন্য অব্যর্থ। তবে প্রয়োজন অনুযায়ী ডোজ দেয় মারিকা। কাল রাতে নিশানের শার্টের বোতাম খুলতে খুলতে একটা ডোজ দিয়েছিল, এখন ম্যানেজারের জন্য অন্য ডোজ। মারিকার দৃষ্টিটা এবার নিশানের দিকে ঘুরল। ভাবটা এমন, আমি বুঝে গেছি তোমার চালাকি। টেবিলের তলায় ও নরম আঙুলগুলো বড়ের থাইয়ের উপর হালকা করে একটু চাপ দিল, যার অর্থ যা হোক এদের ছেড়ে দিলাম তোমার জন্য। স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশান। ম্যানেজারকে বলল,
ঠিক আছে, এখানে যেটা বেস্ট আপনি সেটাই নিয়ে আসুন। হ্যাঁ,
ম্যানেজার পালিয়ে বাঁচল। খিলখিলিয়ে উঠল মারিকা। নিশানের নবপরিণীতা বধু হাফ বাঙালি হাফ জাপানি, অসম্ভব রূপসী, যেন মহাকবি কালিদাসের কাব্য থেকে উঠে আসা নারী। বোনাস হিসেবে জাপানি মেয়েদের মতো মসৃণ গোলাপি ত্বক, যেন একটা মোমের পুতুল। মারিকার বাবা কল্লোলবাবু উত্তর কলকাতার ছেলে, জাপানে চাকরি করতে গিয়ে প্রেমে পড়ে বিয়ে করেন এক সুন্দরী জাপানি কন্যাকে। মারিকার একদম ছোটবেলাটা কেটেছে জাপানে, তারপর ফিরে আসা কলকাতায়। মারিকার মায়ের মৃত্যুর পর ওরা দুজনে ইউএস চলে যায়। তারপর কি করে জানি নিশানের মায়ের সঙ্গে যোগাযোগ হয় ও দুজনের বিয়ে ঠিক হয়। মারিকার যা রূপ, ও চাইলেই অনায়াসে বড় কোনো শিল্পপতি পরিবারের বউ হতে পারত। তরুণ কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা নাম করা ক্রিকেটারদের সঙ্গেও সম্বন্ধ করতে পারত। কিন্তু মারিকা কেন নিশানকে বেছে নিল সেটাও ওর কাছে আশ্চর্যের। তাছাড়া নিশানের একটা অতীত আছে, সেটা নিশান না লুকোলেও বিশদেও বলেনি। ফ্রুট ড্রিঙ্কটায় চুমুক দিতে দিতে মারিকা বলল,
এই তুমি কি আমাকে সিরিয়াস ভাবছিলে?
নিশান চোখ গোল গোল করে ওর দিকে তাকাতেই মারিকা বলল,
ধুর বোকা, আমি ওদের সঙ্গে একটু মশকরা করছিলাম, ওদের মুখগুলো দেখে যা হাসি পাচ্ছিল না।
কি দরকার ছিল বেচারাদের খুঁচিয়ে? আরে ওরা এখানে চাকরি করছে।
ছেলেদের খোঁচাতে না আমার খুব ভালো লাগে, বুঝলে বড়বাবাজি? বাড়ি ফিরে তোমাকে আমি একটা ডেমো দেব, কেমন?
নিশান আর কথা বাড়াল না। এই ডেমোটা আবার কেমন হবে কে জানে। খাওয়া সেরে ওঠার সময় ম্যানেজার দরজা অবধি ওদের এগিয়ে দিতে এলো, তারপর কিন্তু কিন্তু করে মারিকাকে বলল,
ম্যাম প্লিজ ওই পোস্টটা দেবেন না সোশ্যাল মিডিয়ায়, আমার রিকোয়েস্ট।
না তা দেব না, কিন্তু পরের বার আমার না ঠিক এইরকম।
কথাটা অসমাপ্ত রেখে মারিকা নিজের জিভটা বের করে কয়েকবার উপর নিচে নাড়িয়ে নাকি সুরে ম্যানেজারকে বলল,
সুন্দর না আমার জিভটা? এইরকমই একটা জিভ সিদ্ধ করে রাখবেন, গরম গরম খাবো।
নিশানের গাটা শিরশির করে উঠল। মারিকা মাঝে মধ্যেই এমন আচরণ করে বসে যার ব্যাখ্যা মেলে না। এইসব ব্যাপারগুলো যদি কেবল মজার ছলে করে থাকে তবে হয়তো ঠিক আছে, কিন্তু তাও কোথাও যেন একটু বাড়াবাড়ি বা অস্বাভাবিকতা আছে। ফিরতি পথে গাড়িতে মারিকা ব্যস্ত হয়ে পড়ল ওর স্মার্টফোনটা নিয়ে, টুংটাং শব্দ করে মেসেজ ঢুকছে, এরকম প্রায়ই মেসেজ আসে। মারিকা বলে এটা নাকি ওর গার্লস গ্যাং, তারা কারা সেটা অবশ্য জানে না নিশান। তবে একদিকে অবশ্য ভালোই, মারিকা ফোনে ব্যস্ত মানেই শান্ত। গাড়ি চালাতে চালাতে হঠাৎই কিহর মুখটা মনে পড়ে গেল নিশানের, সত্যি কত নম্র ভদ্র ডাউন টু আর্থ ছিল মেয়েটা। ওই ভয়ঙ্কর ঘটনাটা না ঘটলে হয়তো কে জানে আজ জীবনের গাড়িটা অন্য পথে চলত। একটা মন খারাপের বুদবুদ ধীরে ধীরে ঢেকে নিল নিশানকে। আসলে ওই ঘটনার পর নিশানের আর বিয়ে করার ইচ্ছে ছিল না, ভয়ঙ্কর ডিপ্রেসড লাগত। কিন্তু মাও ছাড়বে না, ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে মা সব রকম চেষ্টা চালিয়ে গেছে ওর বিয়ে দেওয়ার। তারপরই মারিকার বাবার সঙ্গে যোগাযোগ, স্কাইপিতে হবু কর্তাগিন্নির হালকা কিছু কথাবার্তা, বিয়ের ব্যাপারে নিশানের উদাসীনতা আর উল্টো দিকে মারিকার অতি আগ্রহ, সব কিছুর যোগফল এই বিয়ে। মারিকা বলেছিল,
প্রেমের এই ফাঁদ পাতা ভুবনে কে যে কখন লটকে যায় কে জানে।
অবশ্য নিশানও পাত্র হিসেবে খুব একটা খারাপ না, লেখাপড়ায় ব্রিলিয়েন্ট, মোটা স্যালারি, দেখতেও হ্যান্ডসাম, আর ওই জাপান ফ্যাক্টর। নিশান বেশ কিছুদিন জাপানে চাকরি করেছে মারিকার বাবার মতোই, কে জানে হয়তো সেই জন্যই নিশানের প্রতি আলাদা একটা টান তৈরি হয়েছিল মারিকার। গাড়িটা নিয়ে যখন পাড়ায় ঢুকছে নিশান, তখন ভোলাবাবুর কেরোসিন তেলের দোকানের সামনে বেজায় ভিড়। ভোলাবাবু শুধু কেরোসিন ডিলার নয়, শাসক দলের খুচরো নেতাও। এলাকায় তার রীতিমতো দাপট আছে। গাড়িটা গ্যারেজে করার সময় নিশান শুনল ভোলাবাবু চিৎকার করে রীতিমতো কাকে যেন শাসাচ্ছেন।
আমি এলাকার চোর ডাকাত কন্ট্রোল করি, আর কি না, আমার দোকান থেকে প্রতি রাতে কেরোসিন চুরি যাচ্ছে, যদি একবার ধরতে পারি না।
এসব ছুটকো ঝামেলা পছন্দ নয় নিশানের, ও চায় পরিবেশটাও ওর মতো শান্ত হোক।
হেব্বি কমেডি তো, এই এই চলো না মোড়ে গিয়ে তামাশা দেখি।
আতকে উঠল নিশান, এ মেয়ে যদি সেখানে গিয়ে ভোলাবাবুকে কিছু বলে বসে তো হয়ে গেল, রাতে ভোলার কুখ্যাত পেটবাহিনী চলে আসবে। অবশ্য মারিকার আশাটা পূর্ণ হল না নিশানের মা চলে আসায়। তিনি বললেন,
নিশান, কল্লোলবাবু ফোন করেছিলেন অষ্টমঙ্গলার ব্যাপারে।
নিশানের শ্বশুরমশাই কল্লোলবাবু কলকাতার বনেদি পরিবারের ছেলে, জীবনের বেশিরভাগ সময়টা বাইরে কাটালেও বাঙালি রীতিনীতি দিব্যি বজায় রেখেছেন। মারিকা ছোটবেলাটা জাপানে কাটালেও দারুণ বাংলা জানে, এটা শিখেছে ওর ঠাকুমার কাছে। ঠাকুমার বয়স হলেও সংসারটাকে শক্ত হাতে ধরে রেখেছেন। বিয়েটা রীতিমতো ধুমধাম করেই হয়েছে। আগামী পরশু ওরা দুজনে বেরিয়ে যাবে হানিমুনে, ডেস্টিনেশন ইউরোপ। পুরো ব্যাপারটাই স্পন্সর করবেন নিশানের শ্বশুর মশাই। মা মরা একমাত্র মেয়ে ভদ্রলোকের প্রাণ ভোমরা। নিশানের যেমন শ্বশুরের ঘাড় ভেঙে বিদেশ ট্যুর করার ইচ্ছা ছিল না, তেমনি শ্বশুরের টাকায় ঘুরব না এমন মেল ইগো ধরে রাখেন। ইউরোপ ট্যুরের জন্য অবশ্য অষ্টমঙ্গলাটা কদিন পিছিয়ে যাবে। আনিমুন থেকে ফিরে এসে যে ভালোই জামাই আদর হবে সেটার একটা ইঙ্গিত কল্লোলবাবুর বাড়ির তরফ থেকে দিয়ে রাখা হয়েছে। সুইজারল্যান্ডের বরফ ঢাকা ছোট্ট গ্রাম জারম্যাট। সুইজারল্যান্ড আর ইতালির সীমান্তে প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রাম বিখ্যাত তার মন কাড়া নিসর্গের জন্য। মধুচন্দ্রিমার শেষের কটা দিনের জন্য এই জায়গাটাকেই পছন্দ করেছে মারিকা। নানান অফবিট জায়গায় সাজানো পুরো ট্যুরটাই হয়েছে মারিকার প্ল্যান মাফিক। নিশান মুগ্ধ, ওর নিজের পক্ষে এভাবে ঘোরানো সম্ভব হতো না। মানতেই হয় মারিকার মধ্যে একজন দুর্দান্ত ট্যুর ম্যানেজারের সমস্ত গুণই রয়েছে। জারম্যাটে পা রেখে প্রথম দর্শনেই গ্রামটার প্রেমে পড়ে গেল নিশান। বসুন্ধরার নকশি কাঁথায় প্রকৃতি যেন এক টুকরো স্বর্গ বুনেছে। সামনেই হিমবাহের উত্তরীয় গায়ে সম্রাটের মতো মাথা তুলে রয়েছে অ্যাল্পসের আইকনিক পর্বত ম্যাটারহর্ন। সুউচ্চ প্রতিসম পিরামিডের মতো তার গড়ন। সম্রাটের পদতলে শতাব্দী প্রাচীন এই সুইস গ্রাম জারম্যাট যেন অনুগত প্রজা। এই পার্বত্য গ্রামের রাস্তা কালো পাথরে তৈরি, যেন যত্ন করে পাথর সেলাই করে বানানো এই রাস্তা। রাস্তার দুপাশে কাঠের কুটির, দূর পাহাড়ে যেদিকে চোখ যায় শুধুই সাদা বরফ আর বরফ, যেন কোনো জাদুকরি তুষার বিশ্বে এসে হাজির হয়েছে ওরা। মারিকার চয়েস আছে বটে, মনে মনে তারিফ করল নিশান। মারিকার একদমই ইচ্ছে ছিল না হোটেলে থাকার, বুক করেছিল একটা অ্যালপাইন শ্যালেস। শ্যালেসগুলো আদতে এক ধরনের পর্বত কুঠির, কাঠ এবং পাথর দিয়ে তৈরি করা হয় বাড়িগুলো, সাজানো হয় রং বেরঙের পাহাড়ি ফুল দিয়ে। মধুচন্দ্রিমার জন্য এক অনন্য জায়গা। জারম্যাটে প্রচুর মানুষ আসে স্কিইং করতে, তাছাড়া মাউন্টেন হাইকিং, বাইকিং, রক ক্লাইম্বিং এবং ক্যানোয়িং সহ আরো অ্যাড্রেনালিন রাশের একাধিক উপকরণ রয়েছে। অবশ্য মারিকা থাকলে অ্যাড্রেনালিন রস নিয়ে ভাবতে হয় না নিশানকে। ওদের আস্তে আস্তে সেদিন প্রায় বিকেল হয়ে গিয়েছিল। শ্যালেসে লাগেজ রেখে চারপাশটা দেখতে বেরিয়ে পড়ল দুজনে। পরন্ত বিকেলে রাজকীয় ম্যাটারহর্ন পর্বতকে সাক্ষী রেখে পাহাড়ি পথে হাঁটার সময় এক অতীন্দ্রিয় আনন্দের সঞ্চার হচ্ছিল মনের অন্দরমহলে। রাতে মারিকা এখানকার এক নাম করা রেস্টুরেন্টে বুক করেছিল চমৎকার একটা কাপল ডিনার। স্পেশাল সুইস ডিশে চমৎকার ভুরি ভোজ হল। সবচেয়ে বড় ব্যাপার, ইউরোপে আসার পর মারিকা তেমন বেগড়বাই করেন। নিশান এই কদিনে একটা জিনিস লক্ষ্য করেছে, মারিকার কাছে অনবরত কাদের যেন মেসেজ আসতেই থাকে। তাদের সঙ্গে প্রায় চ্যাটে ব্যস্ত থাকে মারিকা। সেই সময় সে নিশানকে কাছে ঘেঁষতেও দেয় না। অবশ্য নিশানও স্বভাব সুলভ ভদ্রতায় জিজ্ঞাসাও করেন। ডিনার শেষে নিশানের ইচ্ছে হল গ্রাম থেকে দূরে জঙ্গলের রাস্তায় একটু হাঁটবে। মারিকার খুব একটা ইচ্ছা ছিল না, ওর ভয় হিংস্র বন্য জন্তুতে। তবুও নিশানের কথায় দুজনে হাত ধরাধরি করে হাঁটতে বেরোল। মিনিট দশেকের মধ্যেই গ্রাম ছেড়ে বেশ কিছুটা দূরে চলে এলো ওরা। জায়গাটা নিরালা, জনমানবহীন। আল্পস থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস টুকুস টুকুস কামড় বসাচ্ছিল জ্যাকেট ভেদ করে। এখানে রাস্তা অনেকটাই সংকীর্ণ, পাইন গাছগুলো আজ্ঞাবহ সৈন্যবাহিনীর মতো সার দিয়ে দাঁড়িয়ে আছে পথের দুপাশে। ঝোপঝাড় থেকে নাম না জানা পোকারা ডেকে চলেছে এক টানা। মাঝে মধ্যে নিশুত পেঁচার মতো কোন রাত জাগা পাখি ডাক দিয়ে উঠছে আড়মোড়া ভেঙে। উত্তুরে বাতাসে গাছের ডালে পাতায় ঘর্ষণে সৃষ্ট হচ্ছে অদ্ভুত এক মর্মর ধ্বনি। সত্যি বলতে পরিবেশটা বেশ গা ছমছমে। নিশানের অবশ্য ভ্রুক্ষেপ নেই, গুনগুনিয়ে গানের কলি ভাঁটছিল। কিন্তু মারিকা মাঝে মধ্যেই পেছন ফিরে দেখছিল। নিশান সেটা নজর করেই হয়তো বলল,
কি ব্যাপার বলো তো, বারবার তুমি পেছনে তাকাচ্ছ কেন?
আমার কেন জানি মনে হচ্ছে কেউ না আমাদেরকে ফলো করছে।
সন্ধ্যেবেলায় সন্ন্যাসী এক বিপুল জটা শিরে মেঘে ঢাকা শিখর হতে নেমে এলেন ধীরে।
এই আলপসি আর সন্ন্যাসী এক্সপেক্ট করো না।
ঠিক আছে বুঝলাম, রবীন্দ্রনাথ চলবে না, কিন্তু ওয়্যারউলফ চলবে।
নিশানের কথাটা শেষ হলো কি হলো না, একটা খসখস শব্দ হতে লাগল। শুকনো পাতা ডাল মাড়িয়ে শব্দটা অতি দ্রুত কাছে এগিয়ে আসছিল। ওরা দুজনেই বেশ হকচকিয়ে গেল, অন্ধকারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল ওটা কি হতে পারে। কিন্তু কিছু বোঝার আগেই একটা রেসিং সাইকেল হুড়মুড় করে চলে এলো প্রায় নিশানের ঘাড়ের ওপর। সংঘর্ষ হওয়ার ঠিক আগের মুহূর্তে এক হাত দিয়ে নিশানকে সজোরে একটা ধাক্কা মারল। নিশান ছিটকে পড়ল রাস্তার কিনারে, প্রায় বলের মতো ড্রপ খেয়ে শরীরটা গড়িয়ে গেল খাদের দিকে। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাফ দিয়ে নিশানের হাতটা মারিকা না ধরলে ও হয়তো নিচেই পড়ে যেত। ওদিকে কিছুটা দূরে একটা শব্দ হলো দড়াম করে, সম্ভবত সাইকেল আরোহী টাল সামলাতে না পেরে আছাড় খেয়েছে। মারিকা নিশানকে টেনে তুলে দাঁড় করিয়ে ছুটে গেল ওদিকে। কেউ নেই, সাইকেল নিয়ে পালিয়েছে লোকটা। ফিরে এলো মারিকা। নিশান ওকে দেখে বলে উঠল,
থ্যাংক ইউ, তুমি না থাকলে এতক্ষণে হয়তো খাদের নিচে আমার রামনাম সত্যায় হয়ে যেত। ভাবতেই পারিনি এত রাতে কেউ সাইক্লিং করবে, বোকার মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম।
আমার বীর পুরুষের অনেক হয়েছে উপলব্ধি, এবার মাথা থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলে ফিরে যাই চলো।
কথাটা বলল বটে মারিকা, কিন্তু ব্যাপারটা যে বেশ সন্দেহজনক তাতে ওর সন্দেহ নেই। এটা কি নিছকই দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা? মনটা খচখচ করতে লাগলো ওর। স্যালিসের উষ্ণতায় ফেরত আসতেই মারিকার রোমান্স জাগার দিয়ে উঠল। এতদিনে মারিকার চোখ এবং হাসি দেখে নিশান বুঝে গেছে কখন কি হতে চলেছে। মারিকার সঙ্গে নিজেকে ভাসিয়ে দিতে মন্দ লাগে না নিশানেরও। রাত পোশাক পরে বিছানার দুধ সাদা চাদরে কম্বল মুড়ি দিয়ে টিভি দেখতে লাগল নিশান। মারিকা ব্যস্ত হয়ে পড়ল সাজগোজে। আয়নার সামনে মোবাইলটা হাতে নিয়ে দেখল, সেই বিশেষ নাম্বারটা থেকে মেসেজ এসেছে। একটা পোশাক হাতে করে ফোনটা নিয়ে তাড়াতাড়ি উঠে গেল ওয়াশরুমে। এই চ্যাপ্টারটা নিশানের জন্য আউট অফ সিলেবাস হিসেবেই রেখেছে ও। চ্যাট উইন্ডোটা খুলল মারিকা। ওয়ান্ডার ওম্যান 365 মেসেজ পাঠিয়েছে।
কিরে, হানিমুনের চোখ করে তো মাস কভার করে দিবি, কাজটা কবে হবে?
দায়িত্ব যখন নিয়েছি তখন নিশ্চয়ই হবে।
এখনই সেরে ফেল, আর ক্যামেরাটা সেট করতে ভুলবি না, আমরা লাইভ দেখব।
না, তার আগে অন্য একটা কাজ আছে, সেটা লাইভে দেখানো যাবে না।
উফ, পারিসো বটে।
না রে, আমার বড়টা সত্যি কিউট আর হ্যান্ডসামও, সত্যি বলছি রে, ও খুব ভালো। কাজটা তো করবই, কিন্তু তার আগে একটু বড়বউ খেলে নে।
দেখ, তোর মিশনটা ভুলে যাস না। কেন তুই বিয়েটা করেছিস?
তোরা নিশ্চিন্ত থাক, কাজটা হবেই। মারিকা কখনো পিছিয়ে আসে না, কিন্তু একটা ডাউটের কথাও বলি, নিশানকে যেমন ভেবেছিলাম তেমন নয় ও কিন্তু, বুঝলি?
তোর মাথাটা পুরো গেছে।
বেশ কিছু গালাগালি উড়ে এলো মারিকার উদ্দেশ্যে। মেজাজটা খিঁচড়ে গেল মারিকার, ল অফ করে বিড়বিড় করে কাকে যেন গালি দিতে লাগল। তারপর রাগটা গিয়ে পড়ল নিজের পোশাকগুলোর উপর। প্রথমেই জ্যাকেটটা খুলে আছাড় মারল, তারপর শার্ট জিন্স এক এক করে নিজের পরনের জামা কাপড় সব খুলে ছুঁড়ে ফেলতে লাগলো মারিকা। যখন আর ছোঁড়ার জন্য শরীরে কিছু আবরণ থাকল না, ওয়াশরুমের দেওয়ালের বড় আয়নাটার সামনে দাঁড়াল মারিকা। এক দৃষ্টে আয়নায় নিজের শরীরটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, জোরে জোরে বেশ কয়েকবার প্রশ্বাস নিল, অবচেতনে হাতটা চলে গেল আয়নার দিকে। নিজের প্রতিবিম্বের কপালে আঙুলগুলো ছোঁয়াল, এরপর গলা বুক হয়ে প্রতিবিম্বের সারা শরীরে আঙুলগুলো বোলাতে লাগল মারিকা। মাথার মধ্যে দুর্বোধ্য এক সমীকরণ আঁক কষে চলেছে। চকচকে দাঁতগুলো দিয়ে নিজের ঠোঁটটা একবার কামড়াল মারিকা। চোখে ফুটে উঠছে হিংস্র ভাব। বেড়ালের মতো নিস্তব্ধ পায়ে ঘরে ফিরে এলো মারিকা। পরনে কেবল একটা স্বচ্ছ ফিনফিনে গোলাপি বেবি ডল। এমন অবস্থায় ওর সামনে যে কোনো পুরুষ সম্মোহিত হয়ে পড়বে। ঘরে টিভি চলছে বেশ জোরে। আধ ঢাকা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে নিশান। এখনই অত্যন্ত সহজে কাজটা সেরে ফেলা যায়। মারিকা সন্তর্পণে এগিয়ে গেল নিশানের দিকে। কাছে গিয়ে দেখল নিশান ঘুমোচ্ছে। হাত দুটো এগিয়ে নিয়েও থমকে গেল মারিকা। ওর সত্তা যেন সংকেত দিচ্ছে মানুষটা নিষ্পাপ। এমনিতেই ছেলেটার মুখে একটা মায়া ভাব আছে, সুন্দর চোখ দুটোয় লেগে থাকে এক অদ্ভুত বিষণ্নতা। এই ইনোসেন্ট লুক মেয়েদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, স্বামী হিসেবে নিশান খুবই কেয়ারিং। এই কদিন নিশান প্রতিটা মুহূর্ত খেয়াল রেখেছে, হয়তো মারিকাকে ভালোবেসেছে। ঘুমের মধ্যে নিশানের পাতলা গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আছে। একটা অদৃশ্য চুম্বক মারিকার ওষ্ঠদয়কে টেনে নিয়ে গেল সেই দিকে। ওর ঠোঁট নিশানের ঠোঁট স্পর্শ করতেই ধড়মড়িয়ে উঠল নিশান। সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম।
এখন কোনো কথা নয়।
বাঁ হাতে তর্জনীটা দিয়ে নিশানের ঠোঁট স্পর্শ করল মারিকা। কম্বলটা হ্যাঁচকা টানে ছুঁড়ে ফেলে হাঁটু ভাঁজ করে পাটা দুদিকে প্রসারিত করে মারিকা উঠে বসল নিশানের বুকের উপর। আবার মুখ ডুবিয়ে দিল নিশানে। আচমকাই নিশানের হাত দুটোকে মাথার উপর দিকে তুলে একটা হ্যান্ডকাফ দিয়ে হাত দুটো বেঁধে দিল। আরে, এ কি করছো?
কয়েদিরা কথা বলে না।
চোখের নিমেষে মারিকা নিজের স্বামীকে পোশাকের কয়েদ থেকে মুক্ত করে দিল। হামাগুড়ি দিয়ে নিশানের উপর ঝাঁপিয়ে পড়ল মারিকা। যেন একটা সিংহী শিকার করার আগে হরিণের নরম দেহটাকে নিয়ে খেলা করছে। নিশানের শরীর জুড়ে এক আশ্চর্য তরঙ্গ খেলে বেড়াচ্ছে। মারিকা যেন মোমের পুতুল, গলে পড়ছে ওর শরীরে। নিশান অবশ হয়ে পড়ছে সেই গলা মোমের ওমে। নিশান ভাবে ওর বউটা নির্ঘাত বাৎসায়নের বংশধর। কল্লোলবাবুকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু শ্বশুর মশাইকে কিভাবে জিজ্ঞেস করবে? এসব ভেবে নিজেরই হাসি পেয়ে গেল ওর। হঠাৎই মারিকা একটা ইলাস্টিক দেওয়া ব্যান্ড দিয়ে নিশানের চোখ ঢেকে দিল। একটা কালো অন্ধকার গ্রাস করল নিশানের জগৎটাকে। হাত বাঁধা নিশান ছটফটিয়ে উঠল। অন্ধকার, এই আধারের সঙ্গেই সম্পৃক্ত একটা ভয়ানক স্মৃতি। হিম শীতল আতঙ্কের সেই ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎই যেন গলিত লাভা উদ্গিরণ শুরু করল। মারিকা দুই হাত দিয়ে ওর গালের দুদিকটা চেপে ধরে মুখটা নিশানের ঠোঁটের দিকে এগোতেই বিকট আর্তনাদ করে উঠল নিশান।
মারিকা, প্লিজ আমার চোখ খুলে দাও। আমার চোখ, আমি মরে যাবো মারিকা, প্লিজ আমার চোখ খুলে দাও, প্লিজ।
উন্মত্তের মতো হাত পা ছুঁড়তে লাগল নিশান। মারিকা প্রথমে ভেবেছিল নিশান মজা করছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুঝল ব্যাপারটা সিরিয়াস। নিশান প্রবল উত্তেজিত হয়ে পড়েছে, দরদর করে ঘামছে, কাটা পাঁঠার মতো ছটফট করছে, যে কোনো মুহূর্তে সেরিব্রাল অ্যাটাক হয়ে যেতে পারে। মারিকা তাড়াতাড়ি চোখের ব্যান্ডটা সরিয়ে দেয়। তীব্র গতিতে নিঃশ্বাস পড়ছিল নিশানের, হাঁপড়ের মতো ওর বুক ওঠানামা করছে, চোখ যেন কোটরে ঢুকে গেছে।
একটু জল, জল।
ধাতস্থ হতে বেশ কিছুক্ষণ সময় লাগল নিশানের। মারিকা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল,
কি হলো হঠাৎ? তুমি তুমি ঠিক আছো তো?
সরি এরকম আচরণের জন্য, আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম।
কেন, আমাকে বলা যাবে?
না, বলার কিছু নেই। আসলে আমার অতীতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, কত রাত্রি যে আমি বিনিদ্র কাটিয়েছি তার ঠিক ঠিকানা নেই।
তুমি বিষয়টা আমাকে খুলে বলো, হয়তো তাতে একটু হালকা হবে।
আমি বলতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করবে না, তুমি হাসবে।
একদমই নয়। তুমি বলো, তোমার মনের গোপনে কি এমন লুকোনো আছে যা তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছে?
একটু ভেবে নিশান ঠিক করল সবটুকুই সে খুলে বলবে মারিকাকে, তারপর যা হয় হবে। টিভিটা বন্ধ করে কম্বলটা গায়ে জড়িয়ে নিল নিশান, বসল মারিকার মুখোমুখি, তারপর বলতে শুরু করল ওর কাহিনী। এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল জাপানে। আমি একটু অতীত থেকেই শুরু করি।
ছোট থেকেই টেকনোলজি আমাকে খুব আকর্ষণ করত। ছোটবেলায় আকণ্ঠ মাঙ্গা গিলেছি, সেদেশের সামুরাইদের গল্প পড়েছি। আমার স্বপ্ন ছিল যে করেই হোক একবার জাপান যাব। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর যখন প্রথম সুযোগ এলো আমার স্বপ্নের দেশে যাওয়ার, আমি তো হাতছাড়া করলাম না। যেদিন প্রথম আমি জাপানের মাটিতে পা রাখলাম, মনে আনন্দের শেষ ছিল না। আমার অফিসটা ছিল রাজধানী টোকিওতে, সেখানেই আমি একটা ঘর ভাড়া নিলাম। আমি যখন টোকিওতে প্রথম পা রেখেছিলাম তখন বেশ কদিন আকাশ ছিল মেঘলা। হঠাৎই একদিন সকালে উঠে দেখলাম আকাশ রোদে ঝলমল করছে, আর শহরের দিগন্ত রেখায় কেউ যেন তুলি দিয়ে একটা বিশাল পাহাড় এঁকে দিয়েছে। আসমানি নীল আকাশের মাঝে বরফের টুপি পরা সেই অপূর্ব পর্বতের নাম মাউন্ট ফুজি। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম ফুজি পর্বতের। কি ভয়ানক সেই আকর্ষণ! সহস্রাব্দের অগ্নুৎপাত যেন কুঁদে কুঁদে এই মনোরম ভাস্কর্য সৃষ্টি করেছে। মনে হল এই স্বর্গীয় সৃষ্টিকে সশরীরে আলিঙ্গন করে আসতে না পারলে জীবন বৃথা। খোঁজখবর করে জানলাম টোকিও শহরের নৈরিত কোণে রয়েছে একটা দ্বীপ, নাম হোনসু। এখানেই রয়েছে মাউন্ট ফুজি। সেদিনই ঠিক করে নিলাম আমি এই পর্বত চূড়ায় ঘুরতে যাব। কিন্তু তখন কি আর জানি, কিছুদিনের মধ্যেই এমন কিছু আনক্যানি ঘটনা ঘটতে চলেছে আমার জীবনে, যার সে সূত্রপাত হতে চলেছে এই মাউন্ট ফুজিতে।
আনক্যানি ঘটনা বলো কি?
তোমার বিশ্বাস না হলে থাক না।
আরে না না, আমার বেশ ইন্টারেস্টিংই লাগছে, তুমি বলতে থাকো।
মাসটা ছিল জুলাইয়ের মাঝামাঝি, আমি টিকিট বুক করে নিলাম টোকিও থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সুবারু ফিফথ স্টেশন। এখান থেকেই মাউন্ট ফুজি ট্রেকিং এর রাস্তা ইয়োশিদা ট্রেইলের শুরু। ইচ্ছা ছিল এই সুবারু ফিফথ স্টেশন থেকে সারা রাত হেঁটে ভোরবেলা পর্বত সুড়া থেকে সূর্যোদয় দেখব। মাউন্ট ফুজি প্রায় 12,400 ফুট উঁচু, সুবারু থেকে হেঁটে প্রায় 6-7 ঘন্টা লাগে চূড়ায় পৌঁছাতে, নামতে 4-5 ঘন্টা। এর জন্য বেশ শারীরিক ক্ষমতাও প্রয়োজন। মাঝপথে বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ি সরাইখানাও আছে। তো নির্দিষ্ট দিনে যাত্রা শুরু করলাম। সিনজুকু হাইওয়ে বাস টার্মিনাল থেকে লাক্সারি বাসে 2.5 ঘন্টা লাগলো। সুবারুতে অনেক ট্যুরিস্ট জমা হয়েছিল, সবার পিঠে রুকস্যাক, হাতে গ্লাভস, সঙ্গে লাঠি, মাথায় টুপি, টানা লম্বা হাঁটাহাঁটির জন্য সবাই প্রস্তুত। দূর থেকে মাউন্ট ফুজিকে যেরকম লাগে, কাছে গিয়ে একদম অন্যরকম লাগলো। চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন, যেন একটা আগ্নেয়গিরির গরম লাভায় ঝলসে যাওয়া সমুদ্র। চারিদিকে জমাট বাঁধা শক্ত কালো ছাই আর পাথর। সুদূর প্রসারি এই ঘেঁষের রাজত্বে নেই কোনো স্নিগ্ধ সবুজের ছোঁয়া, কোনো পাহাড়ি পাখিও ডাকছে না। বিমোহিত হয়ে পড়লাম ফুজির এই ভয়ঙ্কর কর্কশ সৌন্দর্যে। হঠাৎই নজরে এলো আমার অনতি দূরেই একাকী এক বৃদ্ধা ধীরে ধীরে মাটিতে বসে পড়ছেন। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম ওর কাছে, বৃদ্ধাকে হাত ধরে তুলে দাঁড় করালাম। তিনি বললেন,
ধন্যবাদ বাবা, পাটা একটু হড়কে গেছিল।
আপনার সঙ্গে তো কাউকে দেখছি না, আপনি একাই এসেছেন?
হ্যাঁ, আমি একাই। আচ্ছা, তুমি কি ভারতীয়?
আমি পরিচয় দেওয়ার পর বৃদ্ধা আমাকে বললেন,
তুমি আমার আরাধ্য গৌতম বুদ্ধর দেশের লোক, আমি একজন ধর্মপ্রাণ বৌদ্ধ সিন্ত। আমি এখানে ঘুরতে আসিনি, এসেছি আমাদের এক ধর্মীয় প্রথা পালন করতে, যাতে কামিরা রাগান্বিত না হয়ে যায়।
কামি বলতে?
কামি, কামি হলো এক ধরনের আত্মা, জাপানিদের তিনটে পবিত্র পর্বত আছে, মাউন্ট ফুজি, মাউন্ট তাতে আর মাউন্ট হাকু। এই মাউন্ট ফুজি আমাদের কাছে এক আধ্যাত্মিক আশ্রয়। আমরা জাপানিরা একে যেমন ভয়ও পাই তেমনই পূজো করি। এই পাহাড় হলো এক বিশেষ ধরনের আত্মার আবাসস্থল। আমরা জাপানিরা একে বলি কামি। এইসব আত্মাদের জল এবং আগুন দুটোকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। আজকালকার মানুষ তো আর আধ্যাত্মিক ব্যাপারে বিশ্বাস করে না। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে কিছু কথা বলবো।
অবশ্যই বলুন না।
আমি একজন উড়ানাইশি, আমি ভাগ্য গণনা করতে পারি। তুমি ছেলে বড় ভালো, কিন্তু তোমার কপালে ভয়ঙ্কর ওয়ারুই উইনসেই লেখা আছে। সহজ কথায় তোমার মন্দ ভাগ্য যোগ রয়েছে। তুমি এক প্রকার বিশেষ অপ্রাকৃত জীবকে সর্বদাই আকর্ষণ করবে।
অপ্রাকৃত জীব, সে আবার কি?
বলতে পারো এক ধরনের অশুভ আত্মা। তোমরা আধুনিক ছেলে এসব বিশ্বাস করবে না, কিন্তু আমাদের দেশ অনেক অপ্রাকৃত জীবের আবাসস্থল। তারা হাজার হাজার বছর ধরে এই ভূমিতে অবস্থান করছে।
তর্কের খাতিরে যদি বিশ্বাস করেও নি, কিন্তু তারা কারা যারা আমার দিকে আকৃষ্ট হবে? বৃদ্ধা এদিক ওদিক তাকিয়ে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন,
রকু রকুবি, তুমি রকু রকুবিদের তোমার দিকে টানবে। খুব সাবধানে তোমায় থাকতে হবে বাবা, খুব সাবধানে।
ওর গলায় কি ছিল কে জানে, সারা শরীরটা যেন অবশ হয়ে গেল। কথাটা ফুৎকারে উড়িয়ে দিতেও পারলাম না, চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এমনিতেই চারপাশটা ঘন সাদা ধোঁয়ার চাদরে ঢাকা। ওর কথার কি উত্তর দেব ভাবছি, এর মধ্যেই দেখলাম বৃদ্ধা কোথায় যেন উধাও হয়ে গেলেন। এদিকে ততক্ষণে আমাদের গাইডরা হাজির হয়েছে। গাইডদের মধ্যে একজন ছিল নারী ও একজন পুরুষ। তারা সকলকে দুটো গ্রুপে ভাগ করিয়ে চিৎকার করে নানান রকম নির্দেশ দিচ্ছিল। গাইড দুজনেই অল্প বয়সী, প্রাণবন্ত ও সপ্রতিভ। ছেলেটি জাপানি ও মান্দারিন ভাষার এবং মেয়েটি জাপানি ও ইংরেজিতে কথা বলছিল। পর্যটকদের প্রায় 70% চীনা। তারা সারিবদ্ধভাবে ছেলেটির পিছু নিল। আমি সহ বাকিরা মেয়ে গাইডটির পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর মনে হলো আমি একটা সাদা কালো জগতে হাঁটছি, সামনে কিছুই দেখা যায় না। সাদা কুয়াশা মাখা ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক, আর পায়ের নিচে সব কালো পোড়া ছাই, কয়লা, জমাট পাথর, ঝোপ জাতীয় গাছ ছাড়া বড় গাছ প্রায় নেই। আমাদের প্রোগ্রাম ছিল মোটামুটি সারা রাত্রি হেঁটে ভোরের আগেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো এবং সেখান থেকে সূর্যোদয় দেখা। রাস্তা চিনতে অসুবিধা হচ্ছিল না, কারণ কিছুটা অন্তর তীর চিহ্ন দিয়ে দিক নির্দেশ করা আছে। প্রচণ্ড কষ্টকর সেই হাঁটা পথ। দলটার বেশিরভাগই ছিল মধ্যবয়স্ক বা বয়স্ক মানুষ। প্রথম দিকে বেশ উৎসাহ ছিল সবার, কিন্তু ঘণ্টা দুয়েক হাঁটার পর অধিকাংশেরই জিভ বেরিয়ে যাওয়ার দশা। পথের মাঝে মাঝেই বসার জন্য কাঠের বেঞ্চগুলোয় কেউ পথশ্রমে বসে পড়ছিল, কেউ
বিশ্রামাগারে ঢুকে পড়ছিল। ভিড়টা পাতলা হয়ে যেতে যেতে শেষ অবধি রয়ে গেলাম আমি আর সেই গাইড মেয়েটি, যার নাম ছিল কিহো। আমরা মোটামুটি সমবয়সী। কিহোর পরনে কালো পোশাক, মাথায় টুপি, চোখ দুটো ছাড়া বাকিটা মাস্কে ঢাকা। শুধু গলাটা শুনতে পাচ্ছিলাম। যখন অন্য ট্যুরিস্টরা ছিল মোটামুটি ফর্মাল কথাবার্তাই হচ্ছিল, কিন্তু এখন দুজনের মধ্যে নানান বিষয়ে কথা শুরু হল। কিহো বলল ওর নাকি ভারতীয় রাগ সঙ্গীত খুব ভালো লাগে, একজন ভারতীয় ভদ্রমহিলার কাছে শিখেওছে কিছুটা। আমাকে জিজ্ঞেস করল ভারতীয় উৎসব নিয়ে, এরপর মন্দির, পোশাক, স্ট্রিট ফুড, ভারত নিয়ে উৎসাহের শেষ নেই ওর। কিছুক্ষণের মধ্যেই আমি যেন কিহোর ভারতীয় গাইড হয়ে গেলাম। তবে আমার বেশ ভালো লাগছিল, মেয়েটি বেশ কুচিয়ে কথা বলে, গলাটাও ভারী মিষ্টি। এই পাহাড়ি পথে এমন মিহি কণ্ঠের অধিকারিণীকে সহযাত্রী হিসেবে পেয়ে আমার দিব্যি লাগছিল। এর মধ্যে আমরা প্রায় পাহাড় চূড়ার কাছাকাছি পৌঁছে গেলাম। আকাশে ভোরের রং না ফুটলেও সেটা কল্পনার রং হয়ে ফুটছিল মনে। এমন সময় ঘটল একটা দুর্ঘটনা। পাহাড় চূড়ায় তখন পৌঁছাতে চলেছি, অতি উৎসাহে হয়তো আমি বেশ অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। কি করে জানি আচমকাই পাটা মুচকে গেল, আমি মাটিতে বসে পড়লাম। গোড়ালিটা বেশ ভালো রকম মুচকে গেছিল। কিহো আমার জুতো খুলে ওর ব্যাগ থেকে একটা স্প্রে বের করে আমার পায়ে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে যন্ত্রণা অনেকটাই উপশম হল। ভাগ্য ভালো আমরা চূড়ার একদম কাছে পৌঁছে গেছিলাম, তাই আমাকে আর বিশেষ কষ্ট সহ্য করতে হল না। পাহাড় চূড়ায় তখন প্রচুর ট্যুরিস্ট, সবাই অপেক্ষা করছে উদীয়মান সূর্য দর্শনের প্রতীক্ষায়। ধীরে ধীরে পূব আকাশে হালকা কমলা আলোর ছোঁয়া দেখা গেল।
পৃথিবীর বুকে প্রথম আলোর কিরণে আকাশের ফুল ফুটেছে কেমন, এই এই ক্যানভাসের ছবি সারা জীবনের মতো আপনার হৃদয়ে আঁকা হয়ে যাবে।
সত্যিই তাই, ধীরে ধীরে সারা আকাশ রঙিন হয়ে গেল আলোর তুলিতে। চিৎকার আর হাততালি সহযোগে উচ্ছ্বাস প্রকাশ করছিল জনতা। আমার চোখটা আচমকাই চলে গেল কিহোর দিকে। ও তাকিয়ে আছে আকাশের দিকে মুখ করে। উষার নবকিরণে চোখ দুটো অত্যন্ত আকর্ষণীয় লাগছিল। কিহো আমার দিকে দৃষ্টি ফেরাতেই যেন সম্মোহিত হয়ে গেলাম, আমি চোখ ফেরাতে পারলাম না।
কি দেখছে নমন করে?
আমি উত্তর দিতে না পেরে মাথা নামিয়ে নিলাম। কিহো মেয়েটা বেশ বুদ্ধিমতী, প্রসঙ্গটা পরিবর্তন করে বলল,
জানেন এই সূর্যোদয় যতবারই দেখি পূরণ হয় না, আর ভাবি যে আমার জীবনেও হয়তো কখনো এমন এক ভোর আসবে।
আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সূর্যের আগমনে আকাশের সাজানো নক্ষত্র জগৎ থেকে তারাগুলো এক এক করে সরে পড়ল।
চলুন ফিরে যাওয়া যাক, বাকিদের কেউ কেউ হয়তো অপেক্ষা করছে।
এবার নামার পালা। আমার পায়ের ব্যথাটা একটু কমলেও বেশ টন টন করছিল। কিহো আমার হাতটা ওর কাঁধে নিয়ে নিল, এক হাতে লাঠি আর অন্য হাতে কিহোর কাঁধে ভর দিয়ে নামতে লাগলাম। পাহাড়ি পথের চড়াই উতরাই ওকে আমার কাছাকাছি এনে দিয়েছিল। কেন জানি না কিহোর স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ জাগছিল। এর আগে কেরিয়ার নিয়েই ব্যস্ত থেকেছি, বন্ধুদের মতো গার্লফ্রেন্ড বানানোর চক্করে কোনোদিন যাইনি, কিন্তু এই ঘুমন্ত আগ্নেয়গিরির বুকে একটি অচেনা মেয়ের স্পর্শে হাইবারনেশনে থাকা আমার হৃদয়ের এভাবে যে ঘুম ভেঙে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি। কিহোর মধ্যে কিছু হচ্ছিল কিনা সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু এটুকু বুঝছিলাম আমার স্পর্শে সে অস্বাচ্ছন্দ্য বোধ করছে না।
জানেন তো একটা কথা না আমি রোজ ভাবি, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু গভীরেই রয়েছে গনগনে লাভা। কে জানে, তারা হয়তো প্রস্তুত হয়ে আছে বিস্ফোরণের জন্য। মাউন্ট ফুজিতে শেষবার অগ্নুৎপাত হয়েছিল 1700 সালের শুরুর দিকে। যে কোনো কারণে যদি অগ্নুৎপাত হয় তাহলে মোটেই ছাই হয়ে যাব। অবশ্য তাতে পৃথিবীর কিছু এসে যাবে না, কেউ আমার কোনো খোঁজও নেবে না।
কেন, তোমার পরিবার?
বাবা নেই, মা দাদা বৌদির সঙ্গে থাকে, আর আমি একা একা চাকরি করে বেড়াই এদিক ওদিক।
কিহ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল কিহর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, কিন্তু প্রশ্নটা খুবই ব্যক্তিগত এবং এতে ও বিরক্ত হতে পারে, তাই আমি নিজেকে বিরত রাখলাম। ফেরার পথে কিহ বাকি পর্যটকদের সঙ্গে তেমন কথাই বলল না, ও যেন আমাকে নিয়েই খুব ব্যস্ত। আমি বুঝতে পারছিলাম না আমি কি অতিরিক্ত ভেবে ফেলছি নাকি নিজের মনে গল্প ফাঁকছি। ফিরতি বাস অপেক্ষা করছিল নির্দিষ্ট জায়গায়। বাসে উঠে ব্যাগটা রেখে নেমে এসে দেখলাম কিহ নেই, ও চলে গেছে। বাস ছাড়ার শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করছিলাম যদিও ফিরে আসে, কিন্তু এলো না, আমাকে একবার বিদায় পর্যন্ত জানাল না। ফেরার পথে সারাটা রাস্তা কিহ দুটো চোখ আর কণ্ঠস্বর মনে ভাসতে লাগল, কল্পনার জগতে নানান রোমান্টিক মুহূর্ত কাটাতে লাগলাম। মাউন্ট ফুজি থেকে ফেরার পর কিন্তু ব্যাপারটা থামল না, সারাক্ষণ কিহর কথা মনে হতে লাগল। আমার নিজের খুব আফসোস লাগছিল কেন যে ওর ফোন নাম্বার বা ইমেল নিইনি। আমার ছটফটানিটা ধীরে ধীরে বাড়তেই থাকল। শেষে একদিন আমি ওই ট্যুর অফিসে ফোন করলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওরা বলল কিহ চাকরি ছেড়ে চলে গেছে। আমি ওদের অনেক অনুরোধ করে কিহর ঠিকানাটা নিলাম। পরের উইকেন্ডে খুঁজে খুঁজে চলে গেলাম ওর অ্যাপার্টমেন্টে, কিন্তু সেখানে গিয়ে আরেক প্রস্থ অবাক হওয়ার পালা। শুনলাম বাড়ি ছেড়ে দিয়েছে সে, কোথায় গেছে ওরা জানে না, আমি কিহর কোনো খোঁজই পেলাম না। মেয়েটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এই অবধি বলে নিশান থামল। জলের বোতলটা হাতে নিয়ে দুঢুঙ্ক জল খেল।
কিহর সঙ্গে তোমার আর দেখা হয়নি?
সে তো হতেই হবে, গল্পের নায়িকা কি এত সহজে চলে যেতে পারে? ধরে নাও এটা সিনেমার হাফ টাইম। মারিকা আরো একটু ঘন হয়ে এলো, মুখের ভঙ্গিমাই বলছে বাকিটা শোনার জন্য ছটফট করছেও। কিন্তু নিশান বড় একটা হাই তুলল, চোখ কোচলে বলল,
এখন ঘুম পাচ্ছে, কালকে বলি বাকিটা।
ধুর, এমন ইন্টারেস্টিং জায়গায় এসে গল্পটা থামিয়ে দিলে। ঠিক আছে, আরব্য রজনীর নেক্সট পার্ট আমার কালকে।
কিছুক্ষণের মধ্যেই নিশান ঘুমিয়ে পড়ল। মারিকা শোয়ার আগে ফোনটা হাতে নিল, অনেকগুলো মেসেজ জমা হয়েছে, সবাই জানতে চাইছে কাজটা হলো কিনা। নিশানের মুখের দিকে তাকিয়ে মারিকা কি যেন ভাবল, স্পষ্টতই একটা দোটানা কাজ করছে। মারিকা চ্যাট উইন্ডোটা খুলতেই ওয়ান্ডারম্যান 365 ফেটে পড়ল রাগে।
কি ব্যাপার বলতো, আমরা সবাই ওয়েট করছিলাম লাইভ দেখব বলে। যাই হোক, কাজটা করলি?
না, আমি একটা গল্প শুনছিলাম, আর সেটা না শোনা অবধি কাজটা করা সম্ভব নয়।
গল্প? এর মানেটা কি? শোন, আমি বুঝতে পারছি তুই নিশানের প্রেমে পড়ে গেছিস, তাই সব ফালতু অজুহাত দিচ্ছিস, তোর দ্বারা কাজটা সম্ভব নয়।
আরে না না, ওরকম কিছু না, গল্পের শেষটা জাস্ট শুনতে ইচ্ছে করছে, আর কাজটা দুদিন বাদে হলেই বা প্রবলেম কি, কাজটা তো হওয়া নিয়ে কথা।
তোকে কিন্তু এর জন্য সদস্যদের কাছে কৈফিয়ত দিতে হবে এর পরে। যা, শুয়ে পড়, তোকে কিছু করতে হবে না। কাল তোর বরের প্যারাগ্লাইডিং বুক করা আছে না, পেয়ারের বরকে আকাশের হাওয়া খাইয়ে আনিস।
একটা চকলেট ইমোজি পাঠিয়ে লগ অফ করে গেল ওয়ান্ডার ওম্যান 365। মারিকা বুঝতে পারছিল পুরো ব্যাপারটা ওর হাতের বাইরে চলে যাচ্ছে। তারপর ওই সাইকেলের ব্যাপারটা, নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো এজেন্টকেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে? নিশানের পাশে শুয়ে পড়ল মারিকা। যেমন আন্দাজ করেছিল কিছুই মিলছে না, ছেলেটা বড্ড সফট। আবার এমনও হতে পারে নিশান অত্যন্ত ধূর্ত, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণ পায়নি মারিকা। বেনিফিট অফ ডাউট দেওয়াই যায় নিশানকে, হয়তো যেটা সবাই ভাবছে তেমন কিছুই নিশান করেনি। জটিল নানা সমীকরণ খেলতে লাগল মারিকার মাথায়। ভোরের প্রথম কিরণ, রাজকীয় শোভা নিয়ে ঝলমল করছে ম্যাটারহর্ন। নতুন দিনের শুরুতে আড়মোড়া ভাঙছে পাহাড়ি গ্রাম জারম্যাট। ভ্রমণ পিপাসু পর্যটকের দল বেরিয়ে পড়ে প্রকৃতির শোভা দেখতে, আর রাত জাগা ক্লান্ত দম্পতিরা ঘুমে কাদা বিছানার নরম গদিতে। চোখ খোলে নিশান, প্রভাতের কুশল বিনিময় হয় দুজনের মধ্যে।
ব্রেকফাস্ট সেরে আমরা স্টেলিসির দিকে যাব,
বিনা বাক্যে উঠে পড়ে নিশান। মারিকা যখন বলছে তখন দারুণ জায়গা হতেই হবে। মেয়েটা যেমন মাথা মুন্ডুহীন পাগলাটে আচরণ করে, উল্টো দিকে ঠিক ততটাই অর্গানাইজড, পারফেক্ট ম্যানেজমেন্ট। দুটো সত্তাকে মেলাতে পারে না নিশান, কিন্তু একটা ভরসার জায়গা তৈরি হয়েছে কোথাও।
এই, তুমি আজ সকালে আমার জন্য প্যারাগ্লাইডিং বুক করেছিলে না?
হ্যাঁ, কিন্তু তোমার মা তো রাজি ছিলেন না।
কিন্তু তুমি তো মাকে রাজি করিয়েছিলে।
দেখো, ভেবে দেখলাম মায়ের কথা অমান্য করা কি উচিত হবে।
কিন্তু এতগুলো টাকা।
আরে সে আমি ম্যানেজ করে নেব, কিন্তু তুমি আগে বলো করবে কি করবে না।
হ্যাঁ করব।
আর আমি বললে?
তুমি বললে তাও করব। আজ দিনটাই প্যারাগ্লাইডিং এর।
মারিকার দাঁত কিড়মিড় করে উঠল রাগে। ছেলেটা কি বুঝতে পারছে না আজ প্যারাগ্লাইডিং এ গেলে বিপদ আছে? কিন্তু জোর করে বারণ করতে গেলে যদি হিতে বিপরীত হয়, সন্দেহ করতে পারে। রেডি হয়ে শ্যালেস থেকে বের হতেই ওদের দিকে এগিয়ে এলো দীর্ঘদেহী এক যুবক, চেহারা স্পোর্টসম্যানদের মতো। লোকটা মারিকার দিকে চেয়ে একবার হেসে নিশানের দিকে একটা হাত বাড়িয়ে বলল,
আমার নাম মিখাইল চেঙ্কো, আমি আজকে আপনাকে প্যারাগ্লাইডিং এ অ্যাসিস্ট করব।
মারিকা লক্ষ্য করল লোকটা সামান্য খুঁড়িয়ে হাঁটছে, লোকটার ঘাড়ের কাছে সামান্য আঁচড়ের দাগ। হয়তো এই লোকটাই নিশানকে রাতে পাহাড় থেকে ঠেলে ফেলে দিতে চেয়েছিল। মারিকা যেন বিপদের গন্ধ পাচ্ছিল, বিপদ খুব কাছে এসে গেছে, শিয়রে সমন। নিশানকে এর সামনে বারণ করাও চলে না, তাহলে সন্দেহ করবে। নিশান মিখাইল চেঙ্কোর সঙ্গে গল্প করতে করতে এগোতে লাগল, পেছনে আস্তে আস্তে ছক কষতে লাগল মারিকা। কাল দুপুরে ভারতে ফেরার ফ্লাইট, কিহর বাকি গল্পটাও শোনা হয়নি। এটুকু সময়ের জন্য নিশানকে রক্ষা করতেই হবে, তার জন্য কোনো কঠিন এবং চরম সিদ্ধান্ত নিতে হলেও সই। কিন্তু আশ্চর্যজনকভাবে ভাগ্যদেবী মারিকার সঙ্গ দিল। নিশানের হঠাৎই কফি পান করে শরীর গরম করার ইচ্ছা জাগল। এদিকে মিখাইল চেঙ্কো এমনই নিশানের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছিল, যেন মনে হচ্ছিল সুবর্ণরেখার মেলায় আলাদা হওয়া দুই ভাইয়ের সুইস পাহাড়ে এসে পুনর্মিলন হয়েছে। নিশান মিখাইল চেঙ্কোকে কফির অফার করল। মারিকা দেখল এই সুযোগ, ও রাগ করেছে এমন ভাব দেখিয়ে নিমরাজি হওয়ার অভিনয় করল। এবার মিখাইল চেঙ্কো নিজেই বারবার অনুরোধ করতে লাগল, মারিকা রাজি হয়ে গেল। অনেক দুর্দান্ত এজেন্টেরও যে পচা শামুকে পা কাটে এটা মারিকা জানত। একটা অতি সাধারণ এবং ক্লিশে ট্রিক্সেই কাজ সারা হয়ে গেল। মিখাইল চেঙ্কোর ওভার কনফিডেন্সটাই ওর কাল হল। কফি শেষ করে বেরিয়ে প্যারাগ্লাইডিং করার একটু আগেই মিখাইল চেঙ্কোর পেটটা গুড়গুড় করে উঠল। ক্ষমা চেয়ে নিয়ে টয়লেটের উদ্দেশ্যে দৌড় লাগালো সে। মারিকা মনে মনে হাসল, যে গুঁড়োটা কফিতে মিশিয়েছে সেটার প্রভাব আজ সারাদিন থাকবে। কিন্তু এটাও জানত বিপদ অন্য দিক থেকেও আসতে পারে। নিশানকে শেষ পর্যন্ত অন্য একজনের অ্যাসিস্টে প্যারাগ্লাইডিংটা সারতে হল। নিশান যখন আকাশে, মারিকা ফোন লাগালো রিঙ্কোকে। রিঙ্কো ফুকুশিমা জুরিখের একজন নামী ফ্যাশন ডিজাইনার, মারিকার অনেক দিনের বন্ধু। মারিকা ঘটনাটা সংক্ষেপে বলে রিঙ্কোকে বলল যেন তার গাড়িটা নিয়ে এখনই সে জারম্যাটের উদ্দেশ্যে রওনা দেয়। এর সঙ্গে এটাও বলল ওর স্বামী যেন কিছুতেই ব্যাপারটা জানতে না পারে। প্যারাগ্লাইডিং সেরে নিশানের মনটা খুশিতে উড়ু উড়ু করছিল। লাঞ্চ সেরে শ্যালেসে ফিরেই মারিকা নিশানকে বলল,
শুনছো, চটপট ব্যাগটা গুছিয়ে নাও, একটা নিমন্ত্রণ আছে।
নিমন্ত্রণ? এখানে কে করলো আগে বলুনি তো।
কিন্তু নিশানের কোনো প্রশ্নের উত্তর মারিকা দিল না। নিশান ভাবল ওর কথা না শুনে প্যারাগ্লাইডিং করেছে বলে মারিকা রাগ করেছে। বারবার ক্ষমা চাইতে লাগল ওর মান ভঞ্জনের উদ্দেশ্যে। শ্যালেসের ভাড়া মিটিয়ে দুজনে রওনা দিল স্টেশনের উদ্দেশ্যে। মারিকা জানত জুরিখ স্টেশনে দ্বিতীয় কোনো এজেন্ট অপেক্ষা করতে পারে। মাঝরাস্তায় একটা স্টপেজে নেমে গেল ওরা দুজনে। পরিকল্পনা মতো রিঙ্কো গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। ওরা রওনা দিল জুরিখের উদ্দেশ্যে। সেদিন রাতটা ওরা রিঙ্কোর বাড়িতেই কাটাল। নিশান ঘুমিয়ে পড়লে সারা রাত গল্প করে কাটল দুজনের। মারিকা আর রিঙ্কো ছোটবেলায় এক স্কুলে পড়ত। পুরনো দিনের অনেক গল্প হল। মারিকা প্রতিটা মুহূর্তে গুপ্তঘাতকের আগমনের আশঙ্কায় কাঁটা হয়ে রইল। যদিও রিঙ্কো ওকে বারবার আশ্বস্ত করছিল। রাতটা নির্বিঘ্নেই কাটল। পরদিন রিঙ্কো নিজে ওদের এয়ারপোর্টে তুলে দিয়ে এল। বিমান ওদের নিয়ে রওনা দিল কলকাতার দিকে। সারা রাত টেনশনে ঘুম না হওয়ায় মারিকার খুব ক্লান্ত লাগছিল। নিশানের কাঁধে মাথা রাখতেই কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে এল। নিশানের মা আদা চা বানিয়েছিল। ট্রেতে দুকাপ চা চাপিয়ে দোতলার ঘরে হাজির মারিকা। নিশান কাপে একটা চুমুক মেরে মারিকার দিকে তাকাল। মারিকাকে এখন বেশ ঘরোয়া বাঙালি বউ মনে হচ্ছে।
বুঝতে পারছি তুমি কিসের জন্য এত উতলা হয়ে আছো।
তাহলে দেরি না করে শুরু করে দিন না আমার ডার্লিং মহাশয়।
মাউন্ট ফুজি দর্শনের পর কেন জানি টোকিও শহরটা আর আমাকে টানছিল না। আমি ম্যানেজমেন্টকে অনুরোধ করে বদলি নিলাম অফিসের অন্য একটা শাখায়। এই শাখাটা ছিল ওকিনাওয়া দ্বীপে। ওকিনাওয়া ছিল একটা বন্দর শহর, পাহাড় আর সমুদ্রের মিলিজুলি অবস্থান সেই দ্বীপে। সন্ধ্যে হয়ে গেলেই ঝোড়ো হাওয়া দিতে শুরু করত। জনবসতি খুবই কম, বড্ড নিরিবিলি আর নির্জন। আমার চিরকালই এরকম ফাঁকা জায়গা ভালো লাগে, তাই দ্বীপ শহরে এসে আমার মনটা ভরে গেল। আমার বাড়ি থেকে প্রায় মিনিট কুড়ি পঁচিশ হাঁটা পথ ছিল আমাদের অফিস। আমি হেঁটেই যাতায়াত করতাম। রাস্তাটা ছিল সমুদ্রের ধার দিয়ে। শহর এবং সমুদ্রের মাঝখান দিয়ে সেই রাস্তায় হাঁটতে হাঁটতে দিব্যি সময় কেটে যেত। নতুন শহরে আসার পর দিনগুলো নিস্তরঙ্গই কাটছিল। ছন্দটা কাটল অফিস ফেরতা এক মঙ্গলবারের সন্ধ্যায়। সেদিন সকাল থেকেই আকাশটা মেঘলা, রাতের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। হেঁটে ফিরছি, সমুদ্র তীরে প্রচণ্ড বেগে বাতাস বইছিল, মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে যাবে। হঠাৎ মাথায় কি খেয়াল চাপল, একটা শর্টকাট রাস্তা ধরলাম। এই গলি রাস্তাটা শহরের মধ্যে দিয়ে। চলতে চলতে বেশ খানিকক্ষণ পর আবিষ্কার করলাম যে
আমি একা হাঁটছি না। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল একটা পায়ের শব্দ অনুসরণ করছে আমাকে। ঘাড় ঘোরালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার হাঁটতে লাগলাম কিন্তু মনের খচখচানিটা গেল না। খানিক হাঁটার পর একটা গলিতে ঢুকেছি, আবার সেই শব্দটা কানে আসতে লাগল। এবার চলতে চলতে আচমকা ঘাড়টা ঘোরালাম, এক ঝলক যা দেখলাম তাতে আমার পা দুটো আটকে গেল। লম্বা গলিটার শেষ প্রান্তে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা একটা মেয়ে। মানুষ না বলে ছায়ামূর্তি বলাই ভালো। আমি ঘুরে দাঁড়াতেই সেও থেমে গেল, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কে? কোনো ভবঘুরে, ছিনতাইবাজ, নাকি অন্য কিছু? এরকম নানা কথা ভাবছি ঠিক তখনই মাউন্ট ফুজির সেই বৃদ্ধার ফিসফিসানি যেন শুনতে পেলাম।
সাবধান, রকু রকুবি।
এটা ঠিক কি জিনিস আমি জানি না, কিন্তু বৃদ্ধা বলেছিলেন অপ্রাকৃত আত্মা টাইপের কিছু। চিন্তাটা মগজে অনুপ্রবেশ করতেই যুক্তি বুদ্ধি লোপ পেয়ে আমি উন্মাদের মতো ছুট লাগালাম। ছুটতে ছুটতে একসময় গলিটা ছেড়ে বড় রাস্তায় পড়লাম। বড় রাস্তায় এসে লোকজন দেখে একটু স্বস্তি লাগল। আবার সাহস করে পেছনে তাকালাম, এবার কাউকে দেখতে পেলাম না। বাড়ির দিকে হাঁটা লাগালাম, কিন্তু কয়েক পা হাঁটার পরে মনে হলো যদি সেই মেয়েটা আমাকে আবার অনুসরণ করে। আমার বাড়ি চিনে নেয়, আমি সিদ্ধান্ত নিলাম সোজাসুজি বাড়ির দিকে না গিয়ে একটু পেঁচিয়ে ফিরব। আচমকাই রাস্তা ক্রস করে আমি উল্টো দিকে হাঁটতে লাগলাম। বারবার পেছন দিকে ফিরে দেখছিলাম কেউ আমাকে ফলো করছে কিনা। এইভাবে সামনে পেছনে তাকাতে তাকাতে কিছু একটা পায়ে বেঁধে ধরাম করে উল্টে পড়লাম। সেই পা মচকানো ব্যথাটা আবার চাগার দিয়ে উঠল। সামনে একটা মেয়ে হেঁটে আসছিল, আমাকে পড়ে যেতে দেখেই সে দৌড়ে এসে হাতটা বাড়িয়ে দিল। আমি হাতটা ধরে উঠে দাঁড়ালাম।
আপনার লাগেনি তো?
গলাটা মনে হল আমার কত দিনের পরিচিত। এ আর কেউ নয়, কি হোক কি হোক, মুখ আগে দেখিনি। মাউন্ট ফুজিতে চোখ ছাড়া সবকিছু ঢাকা ছিল। এবারে রাস্তার আলোয় কিহোর মুখটা প্রথম দেখলাম, সেই প্রথম সূর্যোদয়ের মতোই সুন্দর। হৃদস্পন্দনের গতি আচমকাই বেড়ে গেল। জিজ্ঞেস করলাম, কিহ, তুমি এখানে? আমার মুখে নিজের নাম শুনে কিহ সম্ভবত হক চকিয়ে গেছিল। কয়েক মুহূর্ত নীরবতা।
আরে, আপনি মাউন্ট ফুজির সেই ভারতীয় যুবক না? আপনার তো থেকে থেকেই পড়ে যাওয়ার অভ্যেস আছে দেখছি। তা এরকম ভাবে পেছন দিকে তাকিয়ে হাঁটছিলেন কেন?
লজ্জা পেয়ে গেলাম, একটু আগে কি বোকার মতো কাজই না করছিলাম আমি, কাকে না কাকে কি ভেবে ছুটছিলাম। ভয়টা সম্পূর্ণ কেটে গেছে, এখন বরং হাসি পাচ্ছে। আমি বললাম, একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আমি পড়ে গেলে ঈশ্বর আপনাকে পাঠিয়ে দেন আমাকে সাহায্য করতে।
তবে আপনাকে এখানে এভাবে দেখব সেটা সত্যি ভাবিনি।
চাকরি সূত্রে এই শহরে এসেছি। আপনি?
হ্যাঁ, আমিও এখানে একটা স্কুলে বাচ্চাদের পড়ানোর কাজ নিয়েছি।
ঝোড়ো বাতাস শুরু হল, সম্ভবত এবার ঝড়টা আসবে। দাঁড়াতে গিয়ে দেখলাম পায়ে একটু লাগছে।
ওহো, আপনার তো বেশ লেগেছে বলেই মনে হচ্ছে। সামনেই আমার বাড়ি, চলুন, আপনি চাইলে আমার বাড়ি গিয়ে একটু বসতে পারেন, ঝড় বৃষ্টি থামলে না হয় বাড়ি ফিরবেন।
মনটা আনন্দে নেচে উঠল, ওসব প্রকাশ করলাম না সেটা। এই নিয়ে দ্বিতীয়বার আবার কিহোর কাঁধে হাত দিয়ে আমি হাঁটতে লাগলাম। কিহো গুনগুন করে একটা সুর ভাঁজতে শুরু করল। প্রবল তোড়ে বৃষ্টি নামল। আমি যেহেতু দ্রুত হাঁটতে পারছিলাম না তাই সময়টা অনেকটাই বেশি লাগল। কিহোকেও আমার জন্য ভিজতে হল।
কিছুক্ষণের মধ্যেই কিহোর বাড়ির সামনে হাজির হলাম। ছোট্ট দোতলা বাড়ি, সামনে বাগান।
আমি এই বাড়ির দোতলায় থাকি, ভাড়া। বৃদ্ধ বাড়িওয়ালা একতলায় থাকে, কিন্তু তিনি আপাতত অন্য রাজ্যে তার ছেলের কাছে গেছেন। অতএব বাড়িতে আমরা কেবল দুজন।
ভেতরটা বেশ ছিমছাম। কিহো একটা সোফার উপর আমাকে বসালো, তারপর ভেতরের ঘরে গিয়ে একটা টাওয়েল আর কিছু শুকনো জামা নিয়ে এসে বলল,
এগুলো একদম নতুন, বাবার জন্য কিনেছিলাম। আপনি গা মুছে পোশাক পরিবর্তন করে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে। আমিও বরং আমার ভেজা জামা কাপড় ছেড়ে আসছি।
এই বলে কিহো ঘরের ভেতর ঢুকে গেল। আমি এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়িনি। জামার বোতামগুলো খুলতে খুলতে খেয়াল করলাম, কিহোর ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। একটা নিষিদ্ধ আকর্ষণ আমাকে টেনে নিয়ে চলল দরজার দিকে। কয়েক পা যাওয়ার পর নিজের গালেই নিজের থাপ্পড় মারতে ইচ্ছা করল। ছি ছি, আমি কি করতে চলেছি? মেয়েটা আমার মতো একজন অচেনা পুরুষকে ঝড় বৃষ্টির মধ্যে আশ্রয় দিল, বাবার জন্য কেনা পোশাক পরতে দিল, আর আমি কিনা এই অসভ্যতা করতে যাচ্ছিলাম? আমি ভিজে জামা ছেড়ে গা মাথা মুছলাম। এরই মধ্যে কিহো চলে এসেছে একটা ইউকাতা পরে, ট্রেডিশনাল জাপানি পোশাকে। ভারী মিষ্টি লাগছিল মেয়েটাকে। ওর হাতে একটা স্প্রে। পরম মমতায় আমার মচকানো জায়গাটায় স্প্রে করে দিল কিহো, সেই মাউন্ট ফুজির রাতটার মতোই।
আপনি একটু বসুন, আমি টুক করে একটা স্যুপ বানিয়ে আনি।
কিছুক্ষণের মধ্যেই কিহো দুবাটি স্যুপ নিয়ে এলো। বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমরা মুখোমুখি বসে স্যুপ খেতে লাগলাম। স্যাঁতস্যাঁতে মাটি আর ফুলের মিষ্টি ঘ্রাণে বাতাস মম করছে। গাছের পাতা আর মাটিতে বৃষ্টির টোকা পড়ার শব্দ মিলে এক অপরূপ সঙ্গীতের জন্ম দিচ্ছে। হঠাৎই কিহো আমার চোখের দিকে তাকিয়ে বলল,
তাহলে এবারে তো বাড়িটা চিনেই গেলেন। আর কষ্ট করে ট্রাভেল এজেন্সিতে গিয়ে ঠিকানা নিতে হবে না।
লজ্জায় মাথাটা কাটা যাচ্ছিল। আমি আমতা আমতা করে ব্যাপারটা অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করলাম।
ট্রাভেল এজেন্সি থেকে আমার ঠিকানা নিয়ে কেউ আমার খোঁজ নিয়েছে, এই খবরটা কিন্তু আমার কাছে এসেছিল। কিন্তু সেটা যে আপনি তখন আমি বুঝতে পারিনি, এখন কিন্তু আর কোনো সন্দেহ নেই, ঠিক তো? কিন্তু এর কারণটা কি জানতে পারি?
আমাদের দেশে বলা হয় পাশাপাশি সাত পা হাঁটলে বন্ধু হয়। মাউন্ট ফুজির পবিত্র মাটিতে আমরা কিন্তু একসঙ্গে অনেক পা হেঁটেছি, তা সেই আশাতেই হয়তো।
আচ্ছা, আমি আপনার ভালো বন্ধু হতে পারি বলে মনে হয়?
আমি উত্তর দিলাম না, শুধু মনে মনে বললাম, তুমি আমার সারা জীবনের সঙ্গীও হতে পারো। কিহো আমার মুখের দিকে তাকিয়ে হয়তো মনের কথা বুঝে নিল। দুজনে সুপে মনোনিবেশ করলাম, ঠোঁট নীরব, কিন্তু দুজনের মন চুপি চুপি কথোপকথন চালাতে লাগল। হৃদয়ে থিকে থিকে আগুন জ্বলছে, বড় কোনো অগ্নিকাণ্ডের পূর্বাভাস। ঘণ্টা দুয়েক তুমুল ঝড় বৃষ্টি চলল। কিহো ডিনার খাইয়েই আমাকে ছাড়ল। আমি একটা ক্যাব নিয়ে বাড়ি চলে এলাম। সারাটা রাত ওর মুখটাই স্বপ্নে আসতে লাগল। আমাদের বন্ধুত্বের সমীকরণটা বেশ জমে উঠল। কিহোর স্কুলটা ছিল আমার অফিসের খুব কাছাকাছি। স্কুল ছুটির পর কিহো আমার জন্য অপেক্ষা করত। আমার অফিস ছুটি হলে আমরা দুজন সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম। কখনো কখনো সমুদ্রের পাড়ে বসে গল্প করতাম রাত অবধি। স্পষ্টই বুঝতে পারছিলাম আমি কিহোকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি অন্য কারোর কথা কল্পনাও করতে পারব না। আমি জানি না কিহো ঠিক একই রকম ভাবে কিনা, তবে আমার মনে এটুকু ভরসা ছিল যে কিহো আমাকে খুব ভালোবাসে। শুধু ভালোবাসা নয়, আমার প্রতি ওর খুব মমতা। আসলে কিহো মেয়েটা খুব একা, ভালোবাসার চাতক। ঠিক করলাম কিহোকে আমার ভালোবাসা নিবেদন করব।
তারপর কি হলো?
তুমি প্রপোজ করলে কি ওকে?
হ্যাঁ করলাম, কিন্তু ও একটা অদ্ভুত উত্তর দিল। আমাকে বলল,
আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু নিশান তোমার সঙ্গে কোনোদিনও ঘর বাঁধতে পারবো না, বিশ্বাস করো।
আমি প্রথমে খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম এইরকম কথা শুনে। জানতে চাইলাম ওর সঙ্গে অন্য কারোর বিয়ে ঠিক করা হয়ে গেছে কিনা। কেউ বলল,
আমার সঙ্গে আগে কারোর বিয়ে হয়নি, আর তোমাকে ভালোবাসার পরে অন্য কাউকে বিয়ে করতেও পারবো না। কিন্তু কিন্তু কেন তুমি আমার সঙ্গে ঘর বাঁধতে পারবে না, প্লিজ প্লিজ সেটার কারণ জানতে চাও না, এটাই আমার অনুরোধ।
আমি সেদিন কিহকে আর কিছু বললাম না, ভাবলাম কোথাও হয়তো একটা ঘাটতি থেকে গেছিল আমার ভালোবাসায়। মনে মনে এটাও দৃঢ় সংকল্প হলাম যে কিহর বিশ্বাস অর্জন করে ওকে আমি আমার ঘরণি করবই। আমি ভালোবাসার মাত্রাটা আরো বহুগুণ বাড়িয়ে দিলাম। বেশি দিন অপেক্ষা করতে হল না। সেদিন নির্জন সমুদ্র সৈকতে মুখোমুখি দাঁড়িয়েছিলাম দুজনে। এতটাই কাছাকাছি যেন মুখের ওপর ওর নিঃশ্বাস অনুভূত হচ্ছিল। ওর ঠোঁট দুটো মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ছিল আমার থেকে, এবং আমরা একে অপরের শরীর থেকে উষ্ণতা অনুভব করতে পারছিলাম। ওর কোমল দুটো ঠোঁট এগিয়ে এসে আমার ঠোঁট স্পর্শ করল। ধীরে ধীরে সমুদ্র, পাহাড়, বাইরের সব কিছু মুছে গেল। এ জগতে যেন শুধু আমরা দুজন, কিন্তু সে মাত্র কয়েক সেকেন্ড। তারপরেই যেন ইলেকট্রিক শক খাওয়ার মতো ছিটকে সরে গেল কিহ। আমার তখন রোগ চেপে গেছে। কিহর দুই বাহু চেপে ধরে আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম,
কেন আমাদের মধ্যে এই অদৃশ্য প্রাচীরটা? কেন তুমি বলো তো, আমি কি দোষ করেছি? কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না? এটুকু জানার অধিকারও কি আমার নেই?
না না, আমি এ কথা তোমাকে কিছুতেই বলতে পারবো না, প্লিজ আন্ডারস্ট্যান্ড। তুমি তুমি সহ্য করতে পারবে না। আর আমি যদি বলেও বা দিই, তুমি তাহলে নিজেই আমাকে ছেড়ে চলে যাবে।
যে কথাই হোক, আমি শুনতে চাই না। আমি একটা জিনিসই জানি, আমি তোমাকে ছাড়া বাঁচব না।
ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার দুটো শর্ত আছে। প্রথমত, আমি যদি কখনো কিছু বলতে না চাই, তুমি সেটা জানার জন্য আমাকে কিছুতেই জোর করতে পারবে না। আর দ্বিতীয়ত, আমরা যখন শারীরিক সম্পর্কে মিলিত হব, আমি আমি সবসময় তোমার চোখ বেঁধে দেব। তুমি ওই অবস্থায় প্লিজ কখনোই আমাকে দেখতে চাইবে না। এবং ব্যাপারটা অদ্ভুত লাগলেও আমাকে কারণ জিজ্ঞাসা করবে না, প্লিজ, আই বেগ।
দ্বিতীয় শর্তটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমি রাজি হয়ে গেলাম। কিহকে পাওয়ার জন্য এটুকুতে এক তো আমি স্বীকার করতেই পারি। এরপর থেকে আমাদের মধ্যে আর কোনো বাধা থাকল না। দুজনে ভেসে চললাম আনন্দের সুখ সাগরে। শর্ত অনুযায়ী কিহ আমার চোখ বেঁধে দিত, আর আমার সুখের জগৎ হয়ে যেত অন্ধকার। কিন্তু আমার শরীরে মিশে থাকত কিহর শরীর। আধার জগতের ক্যানভাসে একে নিতাম কিহর দেহ বল্লরি, আর সেই অন্ধকার জগৎ আলো হয়ে থাকত অপরূপ রামধনু রঙে। ভালোবাসার মিষ্টি সুবাসের নেশা ধরে যেত। এভাবেই চলছিল। এদিকে আমি বাড়িতে জানিয়ে দিলাম আমাদের সম্পর্কটার ব্যাপারে। জাপানি বউয়ের কথায় বাড়ি থেকে প্রথমে একটু গাইগুই করলেও শেষে সবাই রাজি হয়ে গেল। মাস তিনেক বাদেই ছিল দুর্গাপুজো। আমি ঠিক করলাম কিহকে নিয়ে একবার কলকাতাটা ঘুরিয়ে আনবো। শহর দর্শনও হবে, আবার আমাদের বাঙালি কালচারের সঙ্গে পরিচয়ও হবে। টিকিটও বুক করে ফেললাম। আমাদের কলকাতা যাওয়ার দিন দ্রুত এগিয়ে আসছিল। সবকিছু আপাত দৃষ্টিতে ঠিকঠাক দেখতে লাগলেও বলয় বিন্দুর ওপারে ফাঁক পেতে অপেক্ষা করেছিল এক অতল স্পর্শীর অন্ধকার। আসলে ভাগ্যদেবী আমার ললাট লিখনটাই করেছিলেন অন্যরকম। ঘটল এমন একটা ঘটনা যা নিয়ে সে ওলট পালট করে দিল জীবনটা। নিশান এই অবধি বলে চুপ করে গেল, তারপর নীরবে ঘড়ির দিকে তাকিয়ে রইল। সম্ভবত কোনো চিন্তা কাজ করছে তার মাথার মধ্যে। মারিকা অধীর হয়ে উঠছিল। ঘটনাটার শেষ না শোনা অবধি বেশ আনচান করছে ভেতরটা।
কি ঘটল এরপর? নিশান নিশান বলো প্লিজ।
কলকাতা যাওয়ার তখন মাত্র দিন দুয়েক বাকি। সেই রাত্রে আমি গিয়েছিলাম কিহর বাড়ি। কিহর জিনিসপত্র গোছগাছে সাহায্য করছি, মনটা দুজনেরই খুশিতে ভরপুর। এই দ্বীপে থেকে থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, সেদিনও অন্যথা হল না। প্রবল তুফান দানবের মতো জানলা দরজা ঝাঁকাচ্ছিল। কি খেয়াল চাপল ওই রকম আবহাওয়াতেও দুজনে গিয়ে দাঁড়ালাম ব্যালকনিতে। বৃষ্টির দমক ভিজিয়ে দিচ্ছে সারা শরীর, ঝোড়ো হাওয়া কুস্তিগিরের মতো পেঁচ কষাচ্ছে আমাদের তাঁত করার জন্য। কিছুটা দূরে উত্তাল সাগর রুদ্র রোষে ফুঁসছে। মনে হচ্ছে সব কিছু ওলট পালট হয়ে যাবে। আমি কিহর চোখের দিকে তাকালাম। সে চোখে বৃষ্টির ফোঁটার প্রতিফলন আমার মনকে ভালোবাসায় আর্দ্র করে তুলল। কোনো কথা না বলে কিহ আমাকে ওর কাছে টেনে নিল। আমাকে এমনভাবে আলিঙ্গনে আবদ্ধ করল যেন দুজনের শরীরে একটুও ফাঁকা জায়গা না থাকে। আমাদের শরীরে উষ্ণতা এবং বৃষ্টির শীতলতা এমন একটি অভাবনীয় বৈপরীত্য তৈরি করেছিল যা আমাদের ইন্দ্রিয় সুখকে আরো তীব্রতর করে তুলছিল। ধীরে ধীরে আমরা সেই মুহূর্তগুলোর মধ্যে হারিয়ে যেতে লাগলাম এবং মনে হল বৃষ্টি অদৃশ্য হয়ে গেছে, কেবল আমাদের একান্ত নিজস্ব ছোট্ট পৃথিবীতে রেখে গেছে। কিহ আমাকে টেনে ঘরে নিয়ে গেল। ভেজা পোশাক সবে খুলেছি, তীব্র আশ্লেষে পেছন থেকে জড়িয়ে ধরল কিহ। বৃষ্টি ভেজা নরম ত্বকের স্পর্শ পাচ্ছি শরীরে। কিছু একটা বলতে যাচ্ছিলাম, কানের লতিতে ছোট্ট একটা কামড় দিয়ে ফিসফিস করল কিহ।
চুপটি করে দাঁড়াও, তোমার চোখ দুটো বেঁধে দিই।
কিহ অন্যদিন সময় নিয়ে চোখ বাঁধে, আজ চট জলদি কাজ ছাড়ল। ওর যেন তর সইছে না। আমার চোখ দুটো বেঁধে দিয়ে আমাকে শুইয়ে দিল বিছানায়। এটুকু অনুভব করতে পারছিলাম কিহ আজ প্রচণ্ড উত্তেজিত। বৃষ্টি ভেজা শরীরের সোঁদা গন্ধ আসছে ওর শরীর থেকে। আমাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো কিহ। ওর মুখ দিয়ে অদ্ভুত সব গোঙানি ভেসে আসছিল। আচমকাই আমাকে চিত করে শুয়ে আমার উপর চেপে বসল কিহ। কল্পনায় দেখলাম সে যেন স্টেপের দুরন্ত এক ঘোড়সওয়ার রাজকুমারী, বিদ্যুৎ বেগে ছুটে চলেছে তৃণ প্রান্তরে, মাইলের পর মাইল। ঘোড়ার খুলে ঠিকরে উঠছে আগুনের ফুলকি। ঘোড়সওয়ার কিহর দুই হাতের তালুর মধ্যে ধরা ছিল আমার মাথাটা। আমার দু চোখের পাশ দিয়ে বুলিয়ে দিচ্ছিল নরম আঙুলগুলো। আমার গাল হয়ে এগিয়ে যাচ্ছিল দোকান বরাবর। আর ঠিক তখনই ঘটে গেল সেই ঘটনাটা, একটা নিদারুণ দুর্ঘটনা। কিহর আঙুলের হ্যাঁচকা টানে আলগা হয়ে গেল আমার চোখের বাঁধন। সেই বাঁধনের ফাঁক দিয়ে আধো অন্ধকারে আমার দৃষ্টি পড়ল কিহর নাভিতে। তারপর বুক হয়ে আরেকটু ওপরে উঠতেই আমি যা দেখলাম ভয়ঙ্কর দুঃস্বপ্নেও সেটা আমার পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না। নিশান কথা বলতে বলতে থেমে গেল। মারিকা দেখল ওর মুখে যেন বরফের রং ধরছে, চোখ দুটো ঠিকরে কোটর থেকে বেরিয়ে আসবে। স্পষ্টতই অতীতের দৃশ্য কল্পনায় প্রবল আতঙ্কিত নিশান। মারিকা গায়ে একটা ঠেলা দিয়ে বলল,
কি ঘটল এরপর? নিশান, নিশান বলো প্লিজ।
দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। কিহোর গলাটা ময়াল সাপের মতো লম্বা হয়ে এঁকে বেঁকে উঠে গেছে ছাদের দিকে, কিহোর মাথাটা ঠেকেছে সিলিংয়ে, ওর চোখ দুটো ফ্যাটফ্যাটে সাদা, যেন চোখের জায়গায় গোঁজা আছে ইলেকট্রিক বাল্ব। আচ্ছা অন্ধকারে মনিহীন দু চোখ যেন আমার দিকেই তাকিয়ে, মুখে লেগে একটা পৈশাচিক হাসি, ঘরের দেওয়ালে দুদুল্যমান ওর ছায়াটা এক অবর্ণনীয় ত্রাসের রাজত্ব নির্মাণ করেছে। প্রথমে ভাবলাম আমি বোধহয় কোনো বিভৎস স্বপ্ন দেখছি, মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে ফেলেছিলাম, ভুলটা ভাঙল দ্বিতীয়বার চোখ খোলার পর। আমি যা দেখছি তা সম্পূর্ণ সজ্ঞানে, কিহ মানুষ নয়, এক অপ্রাকৃত জীবে পরিণত হয়েছে। আমার গলা চিরে বেরিয়ে এলো একটা জান্তব আর্তনাদ। কিহ ততক্ষণে বুঝে গেছে কি ভুলও করে ফেলেছে, মরিয়া হয়ে দুহাত দিয়ে আমার চোখ দুটো ঢেকে দেবার চেষ্টা করল, কিন্তু আমার ততক্ষণে প্রায় উন্মাদ দশা। উন্মাদের মতো ধাক্কা দিয়ে আমি কিহকে ঠেলে ফেলে দিলাম আমার শরীরের উপর থেকে, ও ছিটকে পড়ল বিছানার এক পাশে। এবার কিহর গলাটা গুটিয়ে ছোট হচ্ছিল, সে কি হিমশীতল আতঙ্কের মুহূর্ত বলে বোঝানো যায় না। আমি মরিয়া হয়ে দৌড় লাগালাম দরজার দিকে, তাড়াহুড়োতে কিছুতেই ছিটকিনি খুলতে পারছিলাম না, যতই হুটোপুটি করছিলাম ততই যেন ছিটকিনিটা জমে পাথর হয়ে যাচ্ছিল। পেছন থেকে একটা ভয় জোঁকের মতো তার সাকারগুলো গেঁথে দিচ্ছিল আমার করটির ওপর। শুধু একটা কথাই মনে হচ্ছিল, এখান থেকে যে করেই হোক পালাতে হবে।
আমার কিছু বলার আছে, তুমি প্লিজ চলে যেও না নিশান, নিশান প্লিজ চলে যেও না, নিশান চলে যেও না।
সত্যি বলতে ফিরে তাকানোর মতো সামান্যতম সাহস আমার অবশিষ্ট ছিল না। কেউ যেন গলা চেপে ধরছে আমার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটা ঠেললাম, অবশেষে সেটা খুলে গেল। হোঁচট খেতে খেতে আমি যত দ্রুত সম্ভব ওই বাড়িটা ছেড়ে বাইরে বেরোলাম, আতঙ্কের কয়েদখানাটা থেকে যেন মুক্তি পেলাম। বাইরে তখনও হালকা হালকা ঝড় বৃষ্টি হচ্ছিল, রাস্তায় পড়ে থাকা একটা টাওয়েল কুড়িয়ে নিয়ে আমি প্রাণপণে ছুটতে লাগলাম আমার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। নির্জন রাস্তায় একটা গা শিরশিরানি অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল কিহর গলাটা লম্বা হয়ে আমার পিছু পিছু ধেয়ে আসছে, আর এখনই কামড় বসাবে আমার ঘাড়ে। রাস্তায় একটা পুলিশের গাড়ি আমাকে আটকাল, আমি যদিও তাদের কাছে ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারলাম না কি দেখেছি, ব্যাখ্যা করলেও হয়তো তারা বিশ্বাস করত না। তারা ভাবল কোনো কারণে আমি হিস্টেরিয়াগ্রস্ত হয়ে পড়েছি, তারাই দয়াপরবশ হয়ে আমাকে ঘরে পৌঁছে দিল। আমি বাড়ি ফিরতে সমস্ত জানলা দরজা ছিটকিনি দিলাম, সেই অপ্রাকৃত দৃশ্য আমার সামনে সিনেমার রিলের মতো প্লেব্যাক করছিল। বিছানার এক কোণে গুটিছুটি দিয়ে বসে রইলাম, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ বুঝলেই খালি মনে হচ্ছিল সাপের মতো লম্বা ওই গলাটা আমার দিকে এগিয়ে আসছে, বারবার মনে হচ্ছিল আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। সকালে ঘুম থেকে উঠে দেখবো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর
সত্যি বলতে আমারও তো বিশ্বাস হচ্ছে না এরকমও সম্ভব।
আমিও ঠিক এটাই ভেবেছিলাম, আজকের যুগে দাঁড়িয়ে আমার যুক্তিবাদী মন এটা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু এটা সত্যি, এক নিষ্ঠুর বাস্তব। আসলে কি হচ্ছিল একটা রকুরকুবি,
রকুরকুবি সেই অপ্রাকৃত জীব যার কথা সেই বৃদ্ধা তোমাকে বলেছিল?
একদম তাই।
কিন্তু রকুরকুবি আসলে কি?
আমি তেমন বিশেষ কিছু জানি না, একটু খোঁজখবর করে যেটুকু জেনেছিলাম সংক্ষেপে সেটাই বলি।
জাপানে আত্মাদের নিয়ে অনেক প্রাচীন কাহিনী আছে, এগুলোকে বলে কাইদান। কাইদানে ইয়োকাই নামে প্রায় এক ধরনের অতিপ্রাকৃত সত্তা দেখা যায়। রোগু রকুবি হল এক ধরনের ইয়োকাই। সামান্য কিছু পার্থক্য ছাড়া তারা একদম মানুষের মতোই দেখতে। রকু রকুবিরা অবিশ্বাস্যভাবে তাদের ঘাড় লম্বা করতে পারে। এমনকি কিছু কিছু রকু রকুবির ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে চারিদিকে উড়েও বেড়াতে পারে। এদের বলে নুকে কুবি। রকু রকুবি শব্দটির উৎস রকুরো থেকে, এর অর্থ যা লম্বা হতে পারে, জলকূপের কপিকল বা ছাতার হাতল। রকু রকুবিরা নাকি প্রথমে মানুষ হিসেবেই জন্মায়, কিন্তু খারাপ বা অপকর্মের ফলে অভিশাপগ্রস্ত হয়ে রকু রকুবিতে রূপান্তরিত হয়।
অভিশাপ?
দেখো দেখো, আমি তো এ বিষয়ে বিশেষ কিছু জানি না। তুমি যদি বলো বিজ্ঞানের যুগের ব্যাখ্যা কি, সেটাও বলতে পারবো না। কিন্তু আমাদের জানা বিজ্ঞানের পরিধির বাইরেও তো অনেক কিছু আছে, তাই না? আমি হয়তো সেরকমই কিছু দেখেছি।
এরপর কি হল? কি হল?
সেই রাত আমার জীবনের এক অভিশপ্ত রাত। একটা ভীত সন্ত্রস্ত কেঁচোর মতো গুটিয়ে কাটিয়েছিলাম সেই রাত। পরদিন ভোরের আলো ফুটতেই কলিং বেলটা বেজে উঠল। আমি জানতাম কে এই বিশেষ সুরে বেল বাজায়। কিহ? নাকি কিহর আড়ালে কোনো অপ্রাকৃত জীব? দরজা খোলার হিম্মত আমার ছিল না। আমাকে বলি মনে হচ্ছিল একটা বিশাল লম্বা গলা সাপের মতো এঁকে মেঁকে জানলা দিয়ে ঢুকে আমার মুখের সামনে এসে তাকাবে। বাইরে কিহ কিছু বলছিল চেঁচিয়ে। ওর গলা শুনতে পাচ্ছিলাম, কিন্তু ওর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। বালিশের নিচে মাথা গুঁজে আমার কান দুটো চেপে রাখলাম। ঘড়ির কাঁটার এক একটা মুহূর্ত যেন এক এক ঘন্টা মনে হচ্ছিল। শেষে একসময় ডাকাডাকি থেমে গেল। আরো দু ঘন্টা বাদে আমি সাহস সঞ্চয় করে ঘর থেকে বেরোলাম। দেখলাম দরজার সামনে একটা প্যাকেট, তার মধ্যে আমার ফোন, মানি ব্যাগ ইত্যাদি টুকিটাকি জিনিস রয়েছে, যেগুলো আমি রাতে কিহর বাড়ি ফেলে এসেছিলাম। এরপরেও কিহ বারকতক আমাকে ফোন করেছিল, আমি ফোন ধরিনি। সত্যি বলতে ধরার সাহস অবশিষ্ট ছিল না। আমি একাই ফিরে এলাম দেশে। নিশীথ সূর্যের দেশে আধার জগতে হারিয়ে গেল আমার প্রেম, আমার ভালোবাসা কিহ। দেশে ফিরে রিজাইন লেটার পাঠিয়ে দিলাম আমার কোম্পানিতে। আমার তখন বিধ্বস্ত অবস্থা, অন্ধকার সহ্য করতে পারি না। বেশ কিছুদিন সাইকিয়াট্রিস্টও দেখাতে হল, যদিও তিনি আমার কথা বিশ্বাস করলেন না। হয়তো তুমিও বিশ্বাস করছো না। তবে ডাক্তারবাবু অ্যাংজাইটি কমানোর ওষুধ দিলেন। স্বাভাবিক হতে দুবছর লেগে গেল, আর তারপর তো তুমি আমার জীবনে এলে।
কি হোক কি তুমি ভুলে যেতে পেরেছ?
দেখো যদি সত্যি বলি, এতদিন পরে যদি পেছন ফিরে দেখি তাহলে বলবো ওই শকিং এক্সপিরিয়েন্স ছাড়া বাকি সমস্ত মুহূর্তগুলো ছিল আমার জীবনের সব থেকে আনন্দের। কিহর ভালোবাসা আজও আমাকে জড়িয়ে আছে। হ্যাঁ, আমি ওর ওই অবস্থা দেখে প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমার জায়গায় যে কোনো মানুষেরই তাই হতো। কিন্তু কিহকে আমি আজও ভুলতে পারিনি। মনে পড়ে ওর কথা, কেমন আছে কে জানে।
কিহর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি?
না। কদিন পরে আমার কাছে একটা চিঠি এসেছিল জাপান থেকে, কিহর চিঠি। প্রথমে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, খুলতেও সাহস পাচ্ছিলাম না। শেষে সাহস সঞ্চয় করে কুড়িয়ে নিলাম। ইংরেজির বদলে সেটা লেখা ছিল জাপানি ভাষায়, পড়তে পারলাম না। কেন চিঠিটাও জাপানি ভাষায় লিখেছিল আমি জানি না।
হয়তো ও স্বাভাবিক অবস্থায় ছিল না, তুমি কারো কাছে নিয়ে গেছিলে পড়ার জন্য?
না মারিকা, তবে আমি ওটা গুছিয়ে রেখে দিয়েছি। ওটাই আমার কাছে ওর শেষ স্মৃতি। দাঁড়াও, আমি চিঠিটা নিয়ে আসছি।
নিশান আলমারি খুলে একটা ফাইল বের করল।
ওর মধ্যে যত্ন করে রাখা ছিল চিঠিটা, সেটা মারিকার হাতে তুলে দিয়ে বলল,
নাও তুমি পড়ো।
প্রিয় নিশান, তুমি যখন এই চিঠি পাবে তখন আমি অনেক দূরে, না ফেরার দেশে। কিছু কথা
আমি তোমাকে বলে যেতে চাই। তুমি তো জেনেই গেছো আমি রঘু রঘুবি। হয়তো ভাবছো আমি তোমাকে ঠকিয়েছি। হ্যাঁ, আমারই ভুল, আমার এটা আগেই বলে দেওয়া উচিত ছিল। হয়তো তখন তুমি বিশ্বাস করতে না, কিন্তু যেটা ঘটল তার চেয়ে হয়তো সেটা ভালো হতো। নিশান, আমি ছোট থেকে রঘু রঘুবি ছিলাম না, এক ভয়ঙ্কর পাপের অভিশাপ। না না, কেউ আমাকে অভিশাপ দেয়নি। কি জানো তো, অনেক ক্ষেত্রে নিজে দোষ না করলেও অন্যের পাপে শাপগ্রস্ত হয়ে মেয়েদের রঘু রঘুবি হয়ে যেতে হয়। এক্ষেত্রে দোষী ছিল আমার বাবা। সে ভয়ঙ্কর এক পাপ কাজ করেছিল একটি অল্প বয়সী মেয়ের সঙ্গে। বাবাকে মেয়েটি অভিশাপ দিয়েছিল, যদি তার মেয়ে কখনো কাউকে সত্যিকারের ভালোবাসে তাকে রঘু রঘুবি হয়ে যেতে হবে। বাবা মারা যাবার আগে আমাকে এ কথা জানিয়েছিল। জানি না এগুলো কিভাবে হতে পারে, কিন্তু কিন্তু সেটাই হলো। মাউন্ট ফুজিতে সেই রাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম নিশান। আমি নিজেকে সংবরণ করার জন্য পালিয়ে যাই, কিন্তু ভাগ্যের ফের, তুমি সেই এসে হাজির হলে ওকিনাওয়াতেই। আর তোমায় সত্যিকারের ভালোবেসে আমি হয়ে গেলাম রঘু রঘুবি। অবশ্য তার জন্য আমার কোনো আফসোস নেই জানো, আর আমার জীবনে কোনো দুঃখও নেই, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে কিছুদিনের জন্য হলেও কাছে পেয়েছি। কিন্তু আমার দুর্ভাগ্য, কাছে পেয়েও তোমাকে হারিয়ে ফেললাম। তোমার মনে ভয়ঙ্কর আঘাত দিলাম। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তোমার জায়গায় আমি থাকলে আমারও এরকমই হতো বোধ হয়। তবে এখন আর এসব ভেবে লাভ নেই। আমার জীবন এমনিতেই অভিশপ্ত, তার চেয়েও বড় অভিশাপ তোমাকে হারিয়ে ফেলাটা। নিশান, আমি চিরকালের মতো চলে যাচ্ছি, পারলে এই হতভাগিনীকে ক্ষমা করো। বিদায়। আমার ভালোবাসা,
আমার ভালোবাসা।
কি হোক
কি হোক,
চিঠিটা পড়তে পড়তে মারিকার গলাটা বুঝে আসছিল। চিঠি থেকে যখন চোখ তুলে নিশানের মুখের দিকে দেখল, তখন ওর চোখ দুটো টলটল করছে জলে।
আমি পাপ করেছি, আমি আমার ভালোবাসাকে এইভাবে হারিয়ে ফেললাম। ভগবান কেন আমাকে আরো সাহসী করল না? ওর মৃত্যুর জন্য আমি দায়ী। মারিকা, আমার খুব মরে যেতে ইচ্ছা করছে জানো। কেন হলো বলো তো, আমি নিজেকে ক্ষমা করবো কি করে? আমি ওকে বড্ড ভালোবাসতাম।
না নিশান, তুমি নিজেকে এইভাবে দোষী করো না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সেও ভয় পেত, কিন্তু তুমি যে বড্ড ভালোবাসতে কি হোকে সে নিয়ে আমার আর কোনো সন্দেহই নেই। ওর মৃত্যুর জন্য তুমি কোনো মতেই দায়ী নও।
মারিকা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
আমি হয়তো কিহোর স্থান নিতে পারবো না, আর সেটা চাইও না, কিন্তু তুমি অতীত ভুলে আমার জন্য একটু ভালোবাসা বরাদ্দ করতে পারবে নিশান? আবার নতুন করে শুরু করবে সবকিছু?
মারিকার চোখের দিকে তাকালো নিশান, সে চোখে লেখা নতুন আশ্রয়ের খোঁজ। সেই রাতে আদরে আদরে নিশানকে ভরিয়ে দিল মারিকা। ক্লান্ত নিশান ঘুমিয়ে পড়লে মারিকা স্টাডি রুমে এসে দরজায় ছিটকানি দিল। ওদের শোবার ঘরের পাশের ঘরটা মারিকার স্টাডি রুম। এই ঘরের অ্যাটাচড ব্যালকানির সামনে একটা চমৎকার বাগান রয়েছে। দোতলার এই ঝুল বারান্দাটা বড় ভালো লাগে ওর। ফুরফুরে একটা হাওয়া ছেড়েছে, আজ যেন আরো বেশি ভালো লাগছে এই বাতাস, বিশেষ করে নিশানের অতীত জানার পর। নিশান এমনই এক ধরনের মানুষ যারা সত্যিই ভালোবাসতে জানে। কিহোর দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য ওকে দায়ী করা যায় না। মনটা হালকা লাগছে মারিকার। ওর আসল পরিচয় অবশ্য নিশান জানে না। ওর নিশানের জীবনে আসার আসল উদ্দেশ্য কি তাও সে জানে না। সেটা অবশ্য না জানলেও চলবে, মারিকার এখন একটাই প্রধান কাজ, এই পুরো ঘটনাটার তদন্ত রিপোর্ট লিখতে হবে সাজিয়ে। প্রমাণ করতে হবে নিশান অপরাধী নয়, সে এক প্রেমিক। কিন্তু একই সঙ্গে মারিকা এখানে এসে ভুলে যাচ্ছে নিজেকে। সে যেই হোক, এখন তার একটাই পরিচয়, সে নিশানের প্রেয়সী। মারিকার চারটে দিন কেটে গেল তদন্ত রিপোর্ট লিখতে। ওর সময় নেওয়ার কারণ অবশ্য আগেই সংগঠনের কাছে জানিয়ে দিয়েছে। ওয়ান্ডারম্যান 365 কেও কড়া গোছে দুপুরিয়া ডোজ দিয়েছে ওকে না জানিয়ে এজেন্ট মিখাইল চেঙ্কোকে সক্রিয় করার জন্য। রিপোর্টটার ওপর শেষবার চোখ বুলিয়ে ঘড়িটার দিকে তাকালো মারিকা। রাত একটা। রিপোর্টটা অ্যাটাচ করে মেল করে দিল মারিকা। আশা করাই যায় এরপর আর নিশানের বিপদ হবে না। অন্ধকার বারান্দায় কিছুক্ষণ পায়চারি করল মারিকা। বড্ড ক্লান্ত লাগছে, তবে ওর নেশা করতে স্কচ হুইস্কি লাগে না। যে জিনিসটা ওর সবচেয়ে প্রিয় সেটার যোগান ভাগ্যক্রমে মারিকা পেয়ে গেছে শ্বশুর বাড়ির কাছেই। নিশান এখন পাশের ঘরে ঘুমোচ্ছে, দরজায় ছিটকিনি দিল মারিকা। নিশানকে বলা আছে ওর রাত বিরেতে মাথা গরম হলে মাঝে মধ্যে দরজা আটকে কানে হেডফোন লাগিয়ে গান শুনবে, এই সময় যেন ওকে বিরক্ত করা না হয়। ভালো মানুষ নিশান চোখ বুঝে বিশ্বাস করে নিয়েছে সে কথা। অবশ্যই এর জন্য বেশ কিছু জায়গায় উদ্ভট কাজ করে পাগলের অভিনয় করতে হয়েছে ওকে। মারিকা শুয়ে পড়ল বিছানায়, হালকা ঝিমঝিম ভাব আসছে, খুব ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে, শরীরটা হালকা হয়ে যাচ্ছে। এইবার শুরু হবে ব্যাপারটা, মনটা প্রস্তুত করে নিল মারিকা। মারিকার গলাটা ধীরে ধীরে লম্বা হতে লাগল। একটু একটু করে লম্বা হতে হতে মাথাটা ছাদের সিলিংয়ে ঠেকল, তারপর সাপের মতো এঁকে বেঁকে সারা ঘরে বেশ কিছুটা পাক খাওয়ার পর হঠাৎই একটা প্রবল ঝাঁকুনি অনুভূত হল শরীরে। মারিকার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যালকানির খোলা দরজাটা দিয়ে বেরিয়ে পড়ল বাইরে। এখন নিঝুম পাড়া, মুন্ডুটা উড়ে চলল পাড়ার মোড়ের ভোলাবাবুর কেরোসিনের দোকানের দিকে। সেখানেই আছে নেশার উপকরণ, কেরোসিন। মারিকার কিছু কথা নিশান কোনোদিনও জানতে পারবে না, বলা ভালো জানতে দেওয়া চলবে না। যেদিন জানবে হয়তো ওদের সম্পর্কে রীতি সেদিনই হবে। মারিকার বাবা সারা জীবন ঘর করেও যেমন জানতে পারেননি মারিকার মায়ের সম্পর্কে, এমনকি তিনি জানেন না নিজের মেয়ের সিক্রেটও। মারিকার মা ছিল কিহোর মতোই একজন রকু রকুবি, আর মারিকা নিজে একজন নুকে কবি। এটা নাকি ওর মায়ের দিকের বংশের অভিশাপ, মা মারা যাওয়ার আগে জানিয়ে যায় মেয়েকে। মারিকা সায়েন্স স্টুডেন্ট, এসব সে বিশ্বাস করেনি। বিশ্বের সেরা ডাক্তারদের দিয়ে ঘাড় পরীক্ষা করিয়েছে, তারা বলেছেন ঘাড়ে কিছু অ্যাবনর্মালিটি রয়েছে, কিন্তু সেটা তেমন কিছু নয়। মারিকা বুঝেছে রকু রকুবিদের এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া সাধারণ মানুষের মেডিকেল সায়েন্সের পরিধির বাইরে। জীবজগতের অন্য প্রাণীদের অনেক কিছুই তো এখনো জানা যায়নি। তেমনি কি করে ঘাড় লম্বা হয়, মাথা খুলে বেরিয়ে যায়, সেটাও এখনো অজানা। এই কেরোসিন খাওয়ার ব্যাপারটাও একই রকম। বহু রকু রকুবি মশা মারা তেল খেতে খুব ভালোবাসে। সমাজে মিশে আছে আরো অনেক রকু রকুবি। জাপানের মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ মন্ত্রী, ধনকুবের শিল্পপতি থেকে বিশ্ববিখ্যাত গায়িকা থেকে হলিউডের অভিনেত্রী, এরকম আরো অনেক প্রভাবশালী নারী রকু রকুবি রয়েছেন সমাজের মূল স্রোতে। তাদের এই সিক্রেট কেউ জানে না, জানলে সমাজ কোনোভাবেই মেনে নেবে না, এটা নিশ্চিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে কয়েকজন রকু রকুবি মিলে গঠন করেন এক সিক্রেট সোসাইটি। রকু রকুবিদের খুঁজে বের করে সংগঠনের সদস্য জোগাড় করা হয়। এখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে ওদের নেটওয়ার্ক। অন্তর্জালে নিয়মিত যোগাযোগ রাখেন তারা। তাদের রয়েছে নিজস্ব কোড বুক। বিভিন্ন দেশে সাধারণ মানুষদের জন্য নির্মিত আইনের চোখে যেহেতু কিছু অপরাধ প্রমাণ করা যাবে না, তাই সংগঠনের পক্ষে রকু রকুবিদের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ আইন। সেখানে ঘটনা বিচার করে দেখা হয় রকু রকুবিদের সঙ্গে কোনো অন্যায় করা হয়েছে কিনা। এমনকি কোনো রকু রকুবি যদি খারাপ কাজ করেন, তার জন্যও রয়েছে শাস্তি। মারিকা সেই সংগঠনের এক গুরুত্বপূর্ণ পদাধিকারী। কিহোর মৃত্যুর পর এই সংগঠনের ধারণা হয়েছিল ওর মৃত্যুর জন্য দায়ী নিশান। কিহো ছিল অত্যন্ত মুখচোরা, সে নিশানের নামে কোনোদিন কিছু বলেনি। কিন্তু কিহো রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার পর সেখানকার স্থানীয় রকু রকুবিরা এর জন্য নিশানকেই দায়ী ঠাওরায়। সবাই ভেবেছিল অন্যায়ভাবে সম্পর্ক ভেঙে চলে যাওয়ায় কিহো মানসিকভাবে ভেঙে পড়ে। এই গোপন সংগঠনে নিশানের জন্য ধার্য করা হয়েছিল মৃত্যু পরোয়ানা, আর সেই দায়িত্ব দেওয়া হয়েছিল মারিকার উপর। মারিকা একজন ট্রেন্ড নিনজা অ্যাসাসিন, মানে গুপ্ত হত্যাকারী। যেমন ক্ষুরধার বুদ্ধি, তেমনই গুপ্ত হত্যায় পারদর্শী। এই সংগঠনের পক্ষ থেকে পৃথিবীতে আগেও এরকম আরো কিছু গোপন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সূক্ষ্মভাবে আইন বাঁচিয়ে। মারিকা এসেছিল বধূর বেশে। সে এসেছিল নিশানকে হত্যা করতে, কিন্তু ছেলেটার সঙ্গে আলাপ হওয়ার পর ওর ব্যবহার দেখে মারিকার মনে একটা সন্দেহ হয়। সে নিশানকে যাচাই করে দেখতে চায়। পুরো ঘটনাটার বিবরণ শুনে, কিহোর প্রতি ওর গভীর ভালোবাসার বর্ণনা শুনে একটা কথাই মনে হয়েছে, ছেলেটা প্রেমিক, মার্ডারার নয়। ও যা শুনেছে তা লিপিবদ্ধ করে পাঠিয়ে দেবে সংগঠনের কাছে। প্রমাণ হিসেবে থাকবে কিহোর চিঠি। রকু রকুবিদের কোডবুকে লেখা আছে তারা যেন কোনো মতেই তাদের আসল রূপ সাধারণ মানুষের সামনে নিয়ে না আসে। এক্ষেত্রে কিহো ভুল করে হলেও নিজের রূপ প্রকাশ করে ফেলেছে নিশানের সামনে। সেই হিসেবে নিশানকে দোষী কিছুতেই করা চলে না। প্রেমিক নিশান মারিকার একান্তই আপনজন। বাকি জীবনটা যদি ঠিকঠাক থাকে, সে কাটিয়ে দেবে এই মানুষটার স্ত্রী হয়ে। ভোলাবাবুর দোকানে আবার কেরোসিন চুরি হয়েছে। ভোলাবাবু ঠিক করেছেন চোরকে হাতে নাতে পাকড়াও করবেন। এত বড় দাপুটে নেতা চুরি করে সরকারি কোষাগার ফাঁক করেছেন, আর শেষে কিনা তার বাড়ি থেকেই কেরোসিন চুরি। আটকাতে না পারলে তার ইজ্জতে গ্যামাক সিং। মস্ত প্ল্যান ভেজেছেন ভোলাবাবু। রাতে চুপি চুপি গুদাম ঘরে ঢুকে স্ত্রীকে বলছেন বাইরে দিয়ে তালা আটকে দিতে। ভোলার কোমরে গোঁজা গুলি ভরা পিস্তল। নেতা হওয়ার পর অনেকদিন সহজতে এটা কাজে লাগেনি। অপেক্ষা করে রইলেন ভোলাবাবু। রাত গভীর হচ্ছে। দরজার দিকে তাকিয়ে বসে ভোলা। এদিকে চোরের পাত্তা নেই। কখন চোখটা লেগে গেছিল, হঠাৎই কানে এলো একটা চোঁ চোঁ শব্দ। চোরটা নির্ঘাত ঢুকে পড়েছে, আর চুরির আগে এখানে বসে বাংলা খাচ্ছে। দরজার দিকে তাকিয়ে অবাক ভোলাবাবু, দরজা তো বন্ধ। নির্ঘাত অন্তর্ঘাত। সে জাগে, চোর এবার মরবে। কোমর থেকে পিস্তলটা বার করে পা টিপে টিপে এগিয়ে গেলেন সুইচ বোর্ডের দিকে। চোঁ চোঁ শব্দটা এখনো আসছে। ডান হাতের শক্ত মুঠিতে রিভলভারটা ওদিকে তাক করে বাঁ হাত দিয়ে সুইচটা টিপতেই ঘরটা আলোয় ভরে গেল। কয়েকটা মুহূর্ত গেল সবকিছু বুঝে উঠতে। ভোলাবাবু দেখলেন একটা কাটা মুন্ডু ওল্টানো জারে মুখ লাগিয়ে চেটে চেটে কেরোসিন খাচ্ছে। আলো জ্বলে উঠতেই মুন্ডুটা জার থেকে মুখ তুলে সোজা ভোলাবাবুর দিকে তাকালো। তারপর উড়ে এসে ভোলাবাবুর ঠিক মুখের সামনে ভেসে রইল মুন্ডুটা। ভোলার চোখের দিকে চোখ রেখে বিচ্ছিরি খোনা গলায় হেসে উঠল মুন্ডুটা। হাতের পিস্তল হাতেই রয়ে গেল। দাঁত কপাটি লেগে চোখে লোডশেডিং নামল ভোলাবাবুর। ঘটনার পর দুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল ভোলাবাবুকে। এখন প্রতি রাতে নিয়ম করে ভালো ভালো খাবার দাবার রেখে দেন গুদামে। পুরোহিতের নিদান মতো বিশাল ঘটা করে মনসা পুজোর আয়োজন করেছিলেন ভোলাবাবু। রাতে সারা পাড়ার নেমন্তন্ন। মারিকার প্রবল আবদারে নিশান অনিচ্ছা সত্ত্বেও বউকে নিয়ে গেল নেমন্তন্ন খেতে। নিশান আলাপ করিয়ে দিতেই মারিকা ভোলাবাবুকে হাত জোড় করে ভক্তি ভরে নমস্কার জানাল। ওর মুখের দিকে এত বড় একটা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ভোলাবাবু। কপালে চারটে ভাঁজের আমদানি হল। শেষে বললেন,
তোমাকে কোথায় যেন দেখেছি মা, কিছুতেই মনে করতে পারছি না, মুখটা খুব চেনা লাগছে আমার।
অনেক চেষ্টা করেও হাসিটা আর চাপতে পারল না মারিকা।
শুনছিলেন অয়ন রাহার কাহিনী রকু রকুবি। গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত অয়ন রাহার প্যারানর্মাল বইটি থেকে। আজকের গল্প পাঠেছিল শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, মৌপিয়া, কৌশিক, দিতিপ্রিয়া, বর্ষা, শ্রীজাত, বর্ণিশা এবং আমি তমাল। শব্দ সংযোজনে নীলাভ, আবহ নির্মাণে সায়ন, স্ক্রিপ্টিংয়ে বর্ষা। শেষ হল রকু রকুবি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।